আজকে পর্বে দুটা ঘটনা থাকবে, শুরুতে দুটা ঘটনা, তারপরে আরো দুটা ঘটনা থাকবে। তো শুরুতে যে দুটা ঘটনা আমি আপনাদেরকে বলবো, এই দুটা ঘটনার ভেতরে দুইটা ঘটনার লোকেশনে কিন্তু চাঁদপুর জেলার, মানে দুইটা ঘটনারই লোকেশন চাঁদপুর জেলার। একটা হচ্ছে একই গ্রামের দুটা ঘটনা, তো প্রথম ঘটনার কারণে ওই পুরনো ঘটনাটার ব্যাপারও জানা যায়। তো একই গ্রামের ঘটনা, কিন্তু একটা হচ্ছে অতীতের, একটা হচ্ছে এই শতাব্দীর। তো সবার আগে অতীতের ঘটনাটা আমি আপনাদেরকে বলি। গ্রামাঞ্চলের পরিবেশ সম্পর্কে আমাদের ধারণা থাকার কথা যারা আমরা গ্রামে থাকি, বিশেষ করে গ্রামাঞ্চল কিন্তু একদম খোলা জায়গা না, শহরের মতো শুধু বড় বড় ভবন না। এবং ওই যে 90 সাল বা 95 সাল অথবা 2000 সালের আগের যে সময়টা, তখনও তো বিদ্যুৎ যে পৌঁছায়নি, কিন্তু গ্রাম কিরকম সেটা যদি আপনি ইমাজিন করতে পারেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে গ্রামের পরিবেশটা কেমন। তো এরকম বন জঙ্গল, ঘন জঙ্গল, ঘন বন জঙ্গল, এরকম মানে বিশাল বন জঙ্গল না, যে বড় জঙ্গলগুলোতে আবার বড় বড় পশু পাখি থাকে এরকম না, গ্রামের যেরকম জঙ্গলগুলো হয় ওরকম। একদিন বাইল বলে এটাকে, সুপারি গাছের বাইল, এটা হচ্ছে সুপারি গাছের ওই যে পাতাটা, বড় পাতাটা যেটা খসে পড়ে, এটাকে ওই দেশের ভাষায় বা ওইখানকার ওই স্থানীয় ভাষায় বাইল বলা হয়। এবং চাঁদপুরে নাকি এই যে বাইলটা, এই বাইলটা দিয়ে বাড়িকে বেড়া পর্যন্ত দেওয়া হয়, মানে অনেকটা পর্দার মতো বাড়িকে চারপাশ থেকে ঘিরিয়ে দেয় এই বাইল ব্যবহার করে। তখন এই বাইল কোরানোর জন্য একজন নারী বাড়ি থেকে বের হন, সময়টা কিন্তু মানে ভোরের আলো ফোটার সময়, এটা ফজরের সময় আর কি, কিন্তু ভোরের আলো ফুটেছে যার কারণে আকাশ একটু পরিষ্কার, অর্থাৎ ফজরের নামাজের পারফেক্ট সময়, এটা আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। এবং গ্রামের মানুষের কিন্তু দেখার অ্যাবিলিটি চমৎকার, তারা কিন্তু দেখতে পারে খুব সুন্দরভাবে। তিনি যখন বাইল কুড়িয়ে নেওয়ার জন্য বেরিয়েছেন, তো ওই হাঁটতে 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 তিনি তাদের গ্রামের একটা খাল রয়েছে, যে খালের সাথে আবার কোনো না কোনো ভাবে ডাকাতিয়া নদীর সাথে কানেকশন আছে, শাখা নদী, ডাকাতিয়া শাখা নদীর সাথে কানেকশন আছে। তো তিনি ওই খালের পাশ দিয়ে যখন ওই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন, মানে হাঁটার রাস্তা যেটা শুধুমাত্র 2 ফিটের মতো চওড়া, পাশে আবার নিচু জমি, ডানে আবার খাল, তিনি যখন কিছু দূর যাওয়ার পরে যেই জায়গার জন্য এসছেন, মানে যেই বাইল পুরনোর জন্য তিনি এসছেন, ওই জঙ্গলের ভেতরে তিনি প্রবেশ করেন এবং দুটা বাইল তিনি সংগ্রহ করেন, মানে সুপারি গাছের বড় পাতাটা যেটা একটা বড় খোসা থাকে। এখন আরো একটা বাইল তখন উপর থেকে নিচে পড়ে, যখন এটা শব্দ তিনি শুনতে পান, তিনি জায়গাটা ধরতে পারেন, কিন্তু যে বললাম যে আকাশ মাত্র পরিষ্কার হতে শুরু করেছে, জঙ্গলের ভেতরে ওই জায়গাটা কিন্তু দেখা গেল অন্ধকার, মানে দেখা যাচ্ছে কিন্তু অন্ধকার, গা শিরশির করে, কিন্তু মানে অন্ধকারে গা কিন্তু শিরশির করে। ওই তৃতীয় বাইলটার কাছে তিনি যান, তার শরীর এমনি থরথর করছে, একটু ভয় লাগছে তার। তো তিনি তৃতীয় বাইলটা যখন নুয়ে ধরলেন, ধরার পরে যখন তিনি উঠলেন, এই সময় তার দৃষ্টিতে একটা ভয়াবহ জিনিস পড়ল, কেউ ঝুলে আছে, কেউ ঝুলে আছে, মৃত কেউ। সাথে সাথে তিনি ওইখান থেকে দৌড় দেন, ওই বাইল দেখে তিনি চিৎকার চেঁচামেচি করতে করতে দৌড় দেন। এবং ব্যাপার হচ্ছে কি, তিনি যে চিৎকার করছেন আশপাশে বসতি নেই, যে তার চিৎকার কেউ শুনবে। তো যে রাস্তা ধরে তিনি যাচ্ছেন, ওই রাস্তা মেঠো পথের মতো রাস্তা, পাশে যেহেতু নিচু জমি, তিনি মূল সড়কের দিকে দৌড়ে গেলেন। এবং ততক্ষণে ওই যে মূল সড়কের অপোজিট পাশে বেশ কয়েকটা গৃহস্থ ঘর ছিল, ওই বাড়িতে ঢুকে তিনি যে মানুষজনকে বলতে শুরু করলেন। এখন যখন মানুষজনকে তিনি বললেন, ওইখান থেকে পুরুষ মানুষ মাত্র ভোর হয়েছে, তারাও উঠেছে, কারণ গ্রামে অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় ভোরবেলায়। পুরুষ মানুষ সহ ওইখানে গেল, ওই মহিলা কিন্তু আর ওই জঙ্গলে প্রবেশ করেন নাই, পুরুষ মানুষ গেল এবং পুরুষ মানুষকে তিনি দেখিয়ে দিলেন এবং পুরুষ মানুষও ওই ঝুলে থাকা লাশটা পায়। এবার আপনাদেরকে শুনতে হবে ওই লাশের অবস্থা কিরকম ছিল, নইলে আপনারা বুঝতে পারবেন না মানে এটা কতটা মারাত্মক। এই লাশ কতদিন আগের কোনো ধারণা করা সম্ভব না কেউ পক্ষে, কেন এই লাশ কালো হয়ে গেছে। মানুষ যখন মারা যায় মানুষের শরীরে রক্তগুলো ধীরে ধীরে কালো হয় এবং উপরি ভাগে গ্যাংগ্রিন দেখা দেয়, কারণ অক্সিজেন নেই, কোষ মরে যাচ্ছে এবং সেখান থেকে ইনফেকশন শুরু হয়, যেটা হচ্ছে ব্যাকটেরিয়া বডিকে খেতে শুরু করে বা ডিকম্পোজিশন শুরু হয় বডির। সহজ ভাষায় বলছি, ইচ্ছে করে কারেক্ট করে বলছি না, যে তাড়াতাড়ি বুঝতে পারেন। তখন হয় কি যে বডি ফুলতে শুরু করে, বডি ফুলে এবং ওই যে কালো যে অংশগুলো না সেটা এতটাই ডার্কার হয়ে পড়ে যে আপনি কালো কোনো কিছুর উপরে যদি একটু পানি ফেলেন বা একটু তেল ফেলেন, ওই কালোটাকে যখন আর একটু বেশি মসৃণ লাগে, বডির অবস্থা তখন এরকম হয়ে পড়ে। বডি কিন্তু ওয়েট, বডি কিন্তু শুকায় নাই, যে বডিটা ঝোলে ছিল সেই বডিটার ভিতরে তখনও ওই ডিকম্পোজিশন চলছে। কাক অথবা অন্য কোনো পাখি তার কপালে যতটুকু চামড়া ছিল এই চামড়াটুকুকে সম্ভবত টুকরা খেয়ে ফেলেছে। তার নাক ছিল ভাঙা এবং নাকের বাকি অংশ ছিল না সেইখানে। তার এক চোখ সম্ভবত কোনো পাখি টুকরো টুকরো খেয়েছে, বাকি অংশটুকু ওইখানে এমন একটা স্টেটে রয়েছে যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না চোখের ওই অংশটির অবস্থা কিরকম। তার চেহারাটা একটা ফুটবলকে যদি এত দুই পাশ থেকে চাপ দেন যেমন হওয়ার তেমন হবে। তার থুতনি সম্ভবত চওড়া ছিল, জলাই তো চওড়া হয়ে যাওয়ার কারণে নিচের দিকে ফুলে বালকি হয়ে যায়, বালকি হয়ে যায় নিচের দিকে ফুলে, এবং মুখ খোলা, ভেতরে পোকা গিনগিন করছে। যে কাপড় সে পরা ছিল সেই কাপড় বড়ির সাথে টাইট হয়ে রয়েছে, কারণ বড়ি ফুলে গেছে। হাত মুট হয়ে আছে, হাত পার্শিয়ালি কয়েকটা জায়গায় হাতের কালো হয়ে গেছে এবং আঙ্গুলগুলো ফুলে ওই জায়গাগুলো ঘামছে ফ্লুইডের কারণে, পচে যাওয়ার কারণে ডিকম্পোজিশন শুরু হলে ওই ফ্লুইডগুলো দেখা যায়। আন্দাজ করা যেতে পারে যে যখন তাকে ফাঁসিতে ঝুলানো হয় অথবা সে যখন ফাঁসিতে ঝুলে, যেটাই হোক, ওই ওই সময় হয়তো তার জিভ কাটা পড়ে গিয়েছিল, নইলে মুখের ভেতরে জিভের জায়গায় মানে পোকা কিলবিল করতো না এবং সেই রক্ত রসগুলো কিলবিল করতো না, যেটা হচ্ছে ডিকম্পোজিশনের কারণে তৈরি হওয়া ফ্লুইড, ওগুলোর ভিতরে পোকা কিলবিল করতো না। অনেকক্ষণ ধরে অনেক মানুষ অনেক কিছু খেয়াল করেনি, সেটা হচ্ছে যে তার নিচে কোনো কাপড় ছিল না। এটা আসলে অনেক মানুষ খেয়ালই করেনি, কারণ উপরের যে ভয়াবহতা তারা দেখছে, তারা পায়ের দিকে তাকানোর সুযোগ পাবে কখন। কিন্তু যখন ওই পায়ের দিকেও তারা তাকায়, ওই পাও ফুলে গিয়েছে এবং কালছিটে, কেমন যেন একটা থিন লাইন বেরিয়ে আছে, মনে হবে যে কোনো নালী, এবং ওই নারী যেখানে ঝুলে রয়েছে ওই নারীর ঠিক দুই পায়ের মাঝে থক থকা কিছু একটা পড়ে রয়েছে, ওইটাও কালো। এবার একদম বুঝতে সহজ হয়ে গেল সবার যে এই নারী যখন ফাঁস নেয় অথবা যখন তাকে ফাঁসে ঝুলানো হয়, তার গর্ভে হয়তো ভ্রূণ ছিল, সেই ভ্রূণ ওই চাপে হয়তো মৃত্যুর সময় নাহলে মৃত্যুর পরে ওই চাপে বেরিয়ে এসছে জরায়ু থেকে, এবং সেটা ওই ওই ভ্রূণ অথবা বডি, ভ্রূণের বডি সেটা ফ্লোরে ছিল, মানে মাটির উপরে পড়ে ছিল, এবং যে কানেকশন রয়ে থাকে একটা ওই নিচের বডির সাথে ওইটা হালকা একটু ছিল। অদ্ভুতভাবে শুধুমাত্র এই জিনিসটা একদম শক্ত। কিভাবে মানুষ বুঝলো শক্ত? কারণ একটা নরম জিনিস আপনাকে আপনি নড়তে দেখবেন, আর একটা সরু লাঠিকে আপনি নড়তে দেখবেন না, ওটা স্টিল থাকবে ওইখানে। ওইটুকু মানুষ দেখতে পায় যে একটা চিকন নালি একদম রক হার্ড শক্ত হয়ে আছে। ওইটা কিন্তু ওই ভোরের সিনারি, ওই ভোর রাতে তখন দেখেছে তারা যে এই অবস্থা। সেখান থেকে একেবারে প্রথমে খবর যায় চেয়ারম্যানের কোর্টে, সেখান থেকে চেয়ারম্যান তার লোকজন মারফত থানায় খবর পাঠায়। থানা থেকে যখন পুলিশ আসে, সেটা একদম দুপুর বেলা, কিন্তু ঘড়ির কাটাতে সেই সময় সম্পর্কে কারো কোনো ধারণা নেই। কিন্তু যখন তার লাশ ডোম নামায়, ডোম যখন তার লাশ নামায়, লাশ যখন পড়ে, লাশ পড়ে আনুমানিক দুই হাত নিচে অথবা দেড় হাত নিচে উচ্চতা থেকে আর কি, পায়ের উচ্চতা থেকে, এই এতটুকু উচ্চতা থেকে লাশ পড়তেই আমার মানে পুরো লাশ মানে থেতলে যায়, কারণ বডি তো ডিকম্পোজ হয়ে গিয়েছিল। হাঁটুর বাটি খুলে বেরিয়ে এসছে তখন একটু, একটু বেশি না একটু, পেট এক সাইড থেকে পুরো লিক হয়ে ভেতর থেকে সবকিছু বেরিয়ে আসছে বক 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 করে। এখন পরবর্তীতে ডোমরা ওই লাশ ভ্যানে তোলে, ভ্যানে তোলার পরে ওই শ্রদ্ধাল হোক বা ওই যে প্রসেস থাকে দারোগাদের, ওই প্রসেস ফলো করার পরে ওই লাশকে নিয়ে তারা সেখান থেকে চলে যেত, চলে যাবে ওই ওই অবস্থায় নেই। বরং ডোমরা তখন সাজেশন দেয় যে লাশ মানে পুলিশদের ভিতরে অনেক ধরনের কাজ করা হয়তো ওই আগের আমলে হতো, সাজেশন দেয় যে লাশ এখানে দাফন দিয়ে দেন, এটা কিছুই করা যাবে না, নেওয়া যেতে যেতে আরো কলকবজা খুলে বেড়ায় পড়বো, গোস্ত তো অলরেডি গোলা শুরু হয়ে গেছে, এইভাবে তারা কথা বলতেছিল। কিন্তু চেহারা আইডেন্টিফাই করা যাচ্ছে না, তো লাশ তো এখন কবর দিতে হবে, মাটি চাপা দিতে হবে, গোস্ত জানা যা দাফন কিচ্ছুই পসিবল না। আপনি কি একটা পচে যাওয়া শরীরকে জানাজা দিবেন? আমার মনে হয় না এই কাজ কেউ করবে, যাকে ধোয়াই সম্ভব না। তো করা হলো কি যে ওই ভ্যান, ওই ভ্যান আর ওই নিয়ে গেল না লাশ, ওই জঙ্গলেরই এক পাশে মাটি খোঁড়া হলো, ওই ডোমরাই মাটি খুঁড়লো, মানুষ খুঁড়ে নেই আর কি। ওই ডোমরা মাটি খোঁড়ার পরে ওই ভ্যান থেকে তারা তাদের কসরত মসরত করে ওই লাশ ওই গর্তের ভিতরে রেখে দিয়ে মাটি চাপা দিয়ে দিল। তো এবং সুরতালের কথাও উল্লেখ করে দেওয়া হলো যে লাশের এই অবস্থা ছিল, আর হচ্ছে যে লাশের অবস্থা এমন যে ওই রিপোর্ট সম্ভবত তার পরবর্তীতে থানায় নেওয়া হয় নাই, অথবা ওইটা ওইখানে ডিসমিস ওইভাবেই, মানে ওইটা নথিভুক্ত হয়নি আর কি। মেন কথা হচ্ছে এটা, ওই কাপড় আবার রেখে যাওয়া হয়েছিল, পুলিশ বলেছিল যে কাপড় দিয়ে যদি মানুষ চিনতে পারেন তাহলে তারা ওই কাপড় দেখে মানুষ চিনার পরে ওই পরিবার যাতে থানায় যায় তখন যাতে একটা আইনি ব্যবস্থা নেয়, মানে এইরকম আর কি একটা কথাবার্তা বলে চলে গেছে। সময়টা কিন্তু 2000 সালের আগের সময়ের, ঠিক আছে ভালো। এখন ওদিনের পর থেকে কিন্তু ওদিকে মানুষজন যায় না, ডরে মানুষজন চায় না। তবে ওই ওই গ্রামে একজন লোক ছিল, তার হাইট ছিল প্রায় 6 ফিট, 6.5 ফিট, তো ওই বয়স হয়ে গেল, তিনি বেশ শক্ত সামর্থ্য মানুষ। তো তিনি ওই প্রায় সময় আবার ওই খাল ধরে এগিয়ে যেতেন ওই টেটা দিয়ে মাছ মারার জন্য, তিনি টেটা দিয়ে মাছ মারতেন। এবং ওই আমলে ওই সময়ে তিনি এক ধরনের বাতি ব্যবহার করতেন যেটার ভেতরে আপনি আগুন যখন ধরিয়ে দিবেন, ঠিক ওই হারিকেন যেভাবে জ্বলে ওইভাবেই জ্বলবে, কিন্তু ওইটার ভেতরে ওই ফোকাস দেওয়া আছে, রিফ্লেক্টর, ওই রিফ্লেক্টরের কারণে কিছুটা টর্চের আলোর মতো হবে। এবং সেই আলোটা কিরকম জানেন? আমরা যারা ওই যে পুরনো একটা ডি ব্যাটারির টর্চ হলুদ রঙের আলো দেয়, ও যে হলদেটে একটু আলো দেয়, তো ওই ডি ব্যাটারির টর্চের আলো যেরকম হতো প্রায় ওরকম আলো হতো। ওই আলো দিয়ে তিনি ওই মাছ মারার কাজ করতেন। মানে মাছ শিকার করতেন, গড়াই মাছ বা টাকি মাছ যেগুলা। এখন তিনি বেরিয়েছেন, প্রচন্ড সাহসী মানুষ, তো তার মাথার মধ্যে এটা ছিলই না যে এখানে মানুষ এখন আর যাতায়াত করে না। তিনি এক ধরনের বেত হয়, যে বেত দিয়ে পাটি তৈরি করা হয়, খালের ওই অংশে প্রচুর বেত, এবং তিনি জানেন যে এখানে কিছু মাছ পাওয়া যাবে। ভালো করে কসরত করে দেখার চেষ্টা করছেন, আচমকা পানির উপরে টুপুস করে কি জানি পড়ল, এবং পানি যেভাবে ডিসপ্লেস হল, মানে এটা কোনো মাছ উপরে উঠে যদি পানিকে নাড়িয়ে দেয় তাও সম্ভব না। ওই টুপুস করে যে শব্দটা হয়, ওই শব্দ এবং পানি যেভাবে মানে দুলে উঠল, ওনার মনের মধ্যে এক মুহূর্তের ভেতরেই মানুষের কথা চলে আসলো। তো তিনি সাথে সাথে ডাক দিলেন, কারণ ওই এলাকার লোকজনকে তো তিনি চেনেন। তো তিনি ওই গৃহস্থ ঘরের লোকদের নাম ধরে জিজ্ঞেস করলেন, কি অমুক না কি, একটু উত্তর আসে না। তো এবার তিনি তার কাজ করতে শুরু করলেন, ওই যেই পাটি তৈরি করার যে বেত, ওই বেতের যে বন, ওই বনটা থেকে যখন তিনি একটু সরলে সামনের দিকে এগিয়ে গেলেন, যেখানে খালের প্রায় এন্ডিং, এখানে খালটা শেষ, মানে এখানে নদীর সাথে কানেক্টেড না, মানে খালটা সম্ভবত এখান থেকে শুরু হয়, তারপরে যে নদীর সাথে কানেক্টেড হয়। তিনি যখন সেখানে গিয়ে পৌঁছালেন, লাইট মারছেন, মানে ওই যে ওই কুপিবাতির ওই টর্চ লাইট, মানুষের মেয়ের কান্নার শব্দ শুনতে পান, নারীর কান্না। রাত বিরাতে যখন নারীর কান্না শুনবেন, তখন মনের ভেতরে না খুব জোরে কু ডাক দেয়, তার ভেতরে অনেক বড় কু ডাক দিল তার অন্তরের ভেতরে ওই ব্যক্তির। তো তিনি লাইট মালেন এদিক ওদিক, এখন এই লাইটের ডিস্টেন্সটা কিন্তু বেশি দূর না, আনুমানিক হয়তো 15 হাত পর্যন্ত সবকিছু স্পষ্ট দেখা যায়, এরপরে সবকিছু অস্পষ্ট, লাইট খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায়। তিনি এদিক ওদিক লাইট মারেন, হুট করে তার খেয়াল হলো, তো ঈদ তো ওই জঙ্গল, যে জঙ্গলে ওই গ্রামের মানুষ ওটাকে আর কি বলেছিল যে ক্যাল্লাবেরিল, মানে লাশ, কারণ গ্রামের মানুষ তখনও চিনতে পারে না যে মহিলাকে, তো ক্যাল্লাবেরির লাশ পাওয়া গিয়েছিল, এবং ক্যাল্লাবেরির লাশ ওইখানে আবার কোন পাশে কবর দিয়েছিল সেটাও তো তার মনে আছে। এটা যখন তিনি টের পান, শুধু জঙ্গল দেখেই যখন তিনি টের পান, ওই জঙ্গলের দিকে তিনি তাকিয়ে আছেন, জঙ্গলে কেউ তার চোখের সামনে নেই, কিন্তু তারপরও তার কলিজাটা শুকায় যায় ভয়। তিনি ওই কান্না শব্দটা শুনছেন ঠিকই, কিন্তু সে কান্না শব্দের দিকে তিনি মনোযোগ দিচ্ছেন না, কারণ তার বাবারা তাকে শিখিয়েছিল, দাদারা শিখিয়েছিল যে পিশাচগুলা যে সময় কান্নাকাটি করে বা বিভিন্ন রকমের শব্দ করে, ওই শব্দগুলো কখনো শুনবি না, ওই শব্দগুলোকে কোনো সময় পাত্তা দিবি না, যদি মনে হয় যে তোর খুব কাছে চলে আসছে তাহলে একেবারে কোপ দিবি কোপ, এইভাবে আর কি তাকে শিখিয়েছিল। এখন কান্নার শব্দ কিন্তু অনেক দূরে, কাছে না কিন্তু দূরে। এখন এই দূরের কান্নার শব্দটা যখন আস্তে আস্তে ঘনীভূত হতে লাগলো, উনি কিন্তু ওইখান থেকে নড়তে পারছে না, শব্দ কিন্তু ঘনীভূত হচ্ছে, কারণ ভয় পেয়েছেন তো, পা দুটা ভার হয়ে গেছে আর মাথা তার কাজ করছে না। কিছুটা সম্পর্ক যখন তিনি ফেরত পান বা নিজেকে যখন খুঁজে পান, তখন তিনি সেখান থেকে হেঁটে ওই উঁচু জায়গাটাতে উঠলেন, যেহেতু এক পাশ আবার নিচু, খালের পাশে যে রাস্তা সেটা 2 ফিটের মতো চড়া, তার পাশে আবার নিচু জমি। এখন ওই রাস্তায় উঠে যখন তিনি হন হন করে এগিয়ে যাচ্ছেন, কান্না না হুট করে রূপান্তর হল হাসিতে, এবং পেতনিরা যেরকম হাসি দেয় ওরকম হাসি দিতে লাগলো, ওই ওরকম ওই হাসি দেয়, আবার ওই হাসির মধ্যে হুট করে আবার কান্নার শব্দ, কেউ তার স্বামীকে এনে দেখে এরকম নাকি কথা কান্নার ভেতরে, কিন্তু আবার নাকি হাসি, মানে পাগল যেরকম কান্না করে এবং হাসে ওই রকম। এখন সেই ব্যক্তি তিনি কিন্তু পরদিন সকালবেলা গ্রামে এই খবরটা মোটামুটি সবাইকে জানিয়ে দেন, যদি গেলে কিন্তু ঘটনা ঘটে। আগে থেকে মানুষ কিন্তু ওই জায়গাগুলো অ্যাভয়েড করতো, কারণ গ্রামের মানুষ কিন্তু অত্যন্ত সাবধানী, এরকম কোন জায়গা হলে সে কখনো যাবে না, কিন্তু অপরাধীরা কিন্তু আবার সেই সমস্ত জায়গায় যায়। কেন বললাম, এটা পেছনে কারণ আছে। কিন্তু যখন এই খবরটা চারপাশে ছড়িয়ে গেল, মানুষ আরো অনেক সাবধান, যাই না সেখানে। ওই দিনের পরে প্রায় মাসখানেক যায়, মাসখানেক পরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। আবার ভয়ঙ্কর ঘটনাটা হচ্ছে, ওই যে অপরাধীদের কথা বললাম, ওই গ্রামে একজন লোক ছিল, যে লোকটার মানে সম্ভবত জন্মের সময় কোমরের হাড় অথবা পিঠের হাড় একটু বাঁকানো ছিল উটের মতো, এবং সে ওইভাবে চলাফেরা করত। তার বয়স ওই সময় প্রায় 40-42, আমি কিন্তু 2000 সালের আগের কথা বলছি, 90 সালের এবং 2000 সালের মধ্যবর্তী সময়ের। তারপর একটা চরিত্রের ব্যাপার ছিল, চরিত্র দোষ ছিল, তা হচ্ছে সে লুকিয়ে লুকিয়ে নারীদের গোসল করা দেখত। গ্রামে তো মানুষ পুকুরে গোসল করত, নদীতে গোসল করত, তো এটা লুকিয়ে লুকিয়ে সে দেখত। অনেকবার সে মারধরের শিকার হয়েছে মানুষদের হাতে, কিন্তু চারিত্রিক সমস্যা কখনো সমাধান হয় না। সেই ব্যক্তি একদিন রাতের বেলা একজন নারীকে নিয়ে আসে, সেই নারী আবার বেশ্যা ছিলেন। এখন ওই নারীকে নিয়ে আনে এবং গ্রামে মানুষজন বাড়িতে বসে হয়ে অসৎ কাজ করত না কখনো, বাইরে বিশাল জায়গা রয়েছে, কেউ যে কখনো তাদেরকে ডিস্টার্ব করবে না, এরকম জায়গা প্রচুর রয়েছে। আর সেই গ্রামে তো ইতিমধ্যে একটা জায়গা রয়ে গেছে যে কাল্লাবেদির কবর, ওই জায়গা তো কেউ ভুলেও যাবে না। তো সেই সে ব্যক্তি, সে আর কি চোর, চুরি করারও তার একটা স্বভাব রয়েছে। ওই ব্যক্তি তার ওই নারী বন্ধুকে নিয়ে, মানে যিনি বেশ্যা, তাকে নিয়ে সেখানেই যায়। তো ওই জঙ্গলেই সে হয়তো দুষ্কর্মে যখন লিপ্ত ছিল, তারই আশপাশে ধুম করে কে জানি উপর থেকে নিচে পড়ে, এবং নিচে পড়ার পরে মানে পেট নিলে যেরকম এইভাবে হাসে না, ওইভাবে হাসতে শুরু করেছে। তো সে তো ওই নারীকে রেখে দেয় ভোদর। ওই নারীর খবর তার আসলে জানা ছিল না, ওই বেশি নারীর খবর তার জানা ছিল না, তো সে দেয় ভোদর, এবং সে ভোদর দিয়ে ওইখান থেকে সে পালায়। ওই চোরের কথা ছিল এটা যে সে যতক্ষণ পর্যন্ত দৌড় দিয়েছে, ওই চোরের পেছনে ওই ভয়ঙ্কর যে হাসিটা, ওই হাসিটা দিতে দিতে ওই পেতনিও ধরিয়ে দিয়েছে, মানে দৌড় দিয়েছে ওর পেছনে পেছনে ওর তাকে ধরার জন্য। তো সে তো ওইখান থেকে পালায়, তার ওই বেশ্যানারীর ব্যাপারে তার কোনো খোঁজ খবর না, দরকার ছিল না। এখন সকালবেলা হয় কি, ওই বেশ্যানারীকে না প্রায় এমন অবস্থায় পাওয়া যায় যে কেউ তার গলায় তারই দেওয়া কাপড়কে পরিয়ে দুই পাশ দিয়ে কাপড় টেনেছে, দুই পাশেই ফাঁস দিয়ে, যদি মানে দুজন মানুষ তার কারো গলা যদি একটা কাপড় দিয়ে বেটা দড়ি দিয়ে যদি দুদিক দিয়ে টানতে শুরু করে, যেমন হওয়ার কথা তার গলার অবস্থা, তার গলার অবস্থা এরকম। তিনি ছিলেন বিবস্ত্র অবস্থায় এবং তার গলা এরকম। আর একটা ব্যাপার, তার গলা কিন্তু একেবারে মানে ভেঙে দেওয়া, এমন না যে উল্টো ঘুরিয়ে রেখেছে, না, গলা একদম ভেঙে দেওয়া। গ্রামের মানুষ সহজে কালপিটকে ধরতে পারে, কেন গ্রামের মানুষ একে অপরকে চিনে জানে, কার কি স্বভাব সেই সম্পর্কে মানুষের ধারণা থাকে, আর একটুখানি খোঁজ করলেই তারা বাকি খবর পেয়ে যায়। কারণ এই যে চোর ব্যক্তি, তাকে আগাম গতকালকে কেউ না কেউ দেখেছে যে সে কোথা থেকে এসছে বা কি করেছে না করেছে, শুধুমাত্র রুট বা কোন রাস্তা দিয়ে ওই ব্যক্তি এসেছে এটা জানতে পারলেই গ্রামের মানুষ ধরে ফেলতে পারে সে কি করেছে। অর্থাৎ গ্রামের মানুষ মাল্টি ট্যালেন্টেড, কিন্তু সেটা তারা ম্যাক্সিমাম টাইমে নেগেটিভ কাজেই ব্যবহার করে, তো তারা খুব সহজে ধরতে পারে এটা ওই চোরার কাজ। এখন চোরা কিন্তু আবার গ্রামে নাই, চোরা কিন্তু পালাই গেছে। তো আরো ঘনীভূত হয়ে গেল ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। এবার ওই আবারও চেয়ারম্যানের কাছে যায় খোঁজ, চেয়ারম্যানের মাধ্যমে আবার দারোগার আসে। এখন এই লাশটা একদম ঠিকঠাক, এই লাশকে তারা পিক করে তারা এই লাশকে নিয়ে চলে যায়। কিন্তু এই লাশটা যখন ওই গ্রামের রাস্তা দিয়ে, ওই গ্রামের রাস্তা দিয়ে দিয়ে যতদূর পর্যন্ত গিয়েছে, ততদূর পর্যন্ত এই লাশ থেকে টুপ টুপ করে পানি পড়েছে। এটা মানুষজন বলতে পারবে না কিসের পানি, কিন্তু কিছু দূর পরপরই একটু করে পানি পড়তো, কিছু দূর পরপর গেলে একটু একটু করে পানি পড়তো, তো টুপ টুপ করে পানি পড়তো। ওই অবস্থায় লাশটা আর কি তারপরে তাদের গ্রামের সীমানা ত্যাগ করে। তাদের গ্রামের সীমানা ত্যাগ করার পরে এই লাশ এমন একটা জায়গা পার হচ্ছিল যে জায়গাটায় একটা ভ্যান যেতে পারবে, এতখানি চড়া। এক পাশে হচ্ছে ধান ক্ষেত, আরেক পাশে হচ্ছে কোনো একবারের পুকুর। ভ্যান আচমকা উল্টে যায়, ভ্যান কিন্তু দুজন মানুষ টেনে নিয়ে যাচ্ছে হেঁটে, এই ভ্যান কেউ প্যাডেল দিয়ে চালাচ্ছে না। আচমকা ভ্যান উল্টে যায় এবং সেই লাশ একজন ব্যক্তি যিনি পিছনে ছিলেন, যিনি ভ্যানকে ধাক্কা দিচ্ছিলেন, তার উপরে প্রথমে পড়ে, তারপরে ওই লাশ গড়িয়ে পানির মধ্যে পড়ে যায়। পুকুর ছিল, পুকুরে পড়ে যায়। এখন লাশ যখন পুকুরে পড়ে যায়, লাশকে তো নিচে থেকে তুলিয়ে যায়। এবার আরো বড় ঝামেলা তৈরি হল। ওই ডোম দুইজন তাদের তারা তো আর ডুব দিতে পারতেন না, ওই গ্রামের এক্সপার্ট যারা যারা ডুব দিতে পারে খুব, তাদের ভেতর থেকে একজন অত্যন্ত সাহসী ব্যক্তি, তিনি সিদ্ধান্ত নেন, তিনি ডুব দিয়ে দেখবেন কোথায় আছে। পুরো পুকুর তিনি খোঁজেছেন ওই দিন, তিনি ডুব দিয়ে দিতে তার অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু পুরো পুকুরের কোথাও ওই নারীর লাশ পাওয়া যায় নাই। কিন্তু সেই লাশ আবার পরের দিন ঠিকই ভোরবেলা পাওয়া যায়, যেহেতু বলেছে যে ওইটা একটা বাড়ির পুকুর, ওই বাড়ির ঘাটে ওই লাশ মানে ভেসে এসেছিল। বাড়ির নারীদের ভেতর থেকে একজন আর কি এই ব্যাপারটা ভোরবেলা দেখতে পান। তারপরে পুনরায় সেই লাশ উদ্ধার করা হয় এবং ওই লাশ উদ্ধার করে মানে মর্গে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ থানার দিকে নিয়ে যাওয়া হয়। পরে যখন ওই চোরা ব্যক্তি দিনখানেক পরে যখন গ্রামে ফেরত আসে, মানুষজন তাকে ধরে এবং তখন যে জানতে পারে যে ওই দিন ওইখানে ওই মানে সে দৌড় দিয়ে পালিয়েছে এবং তার পিছু পিছু ওই ওই কাইল্লা বেড়ির ভূত বা পেতনি তো তার পিছু পিছু দৌড়িয়েছে। কিন্তু মানুষজন আবার এটা ধরে নিল যে তাহলে ওই মহিলাকেও এই কাইল্লা বেড়ির ভূতেই মারছে, এটা মানুষ ধরে নিয়েছে। কিন্তু তারপরে গ্রামে কিন্তু সমস্যা হচ্ছে না, ওই স্পেসিফিক শুধুমাত্র ওই জায়গাতে গেলেই তখন কিন্তু সমস্যা দেখা দেয়, এছাড়া কিন্তু কোনো মানুষ কোনো ধরনের সমস্যা অনুভব করছে না ব্যক্তিগত পর্যায়ে। এরপরে ওই গ্রামে কিন্তু কোনো রোগ বালাই বা ওই ভয়ঙ্কর ভূতের ঘটনা কিন্তু ছড়িয়ে পড়েনি, কারণ পুরো ব্যাপারটা ছিল আইসোলেটেড। ওই ওই জায়গায় যদি কেউ যেত তাহলে সে ভয় পেত। এখন এই ঘটনাটা বলার পেছনে কারণ হচ্ছে, যেই ঘটনাটা আমি আপনাকে এখন বলবো আপনাদেরকে সবাইকে, এই ঘটনাটার সূত্রপাত যখন হয় তখন ধারণা করা হয়েছিল যে এই ঘটনার কারণে, মানে যেই ঘটনাটা আমি বললাম এতক্ষণ, এইটার কারণে হয়তো দ্বিতীয় ঘটনাটা সূত্রপাত, মানে প্রথম দিকে সবার ধারণা ছিল এরকম, কিন্তু পরবর্তীতে ঘটনা শুনলে বুঝতে পারবেন এটা অন্য কিছু। কেন বলছি অন্য কিছু, যেই পুকুর ঘাটে ওই লাশটা ভেসে উঠেছিল ওইটা যেই বাড়ির লোকজনেরা ব্যবহার করত, ঘটনা ওই বাড়িতে ঘটে। এবার আমি আপনাদেরকে আরেকটা ম্যাপ দেই, এটা একটু নিজের মাথার ভিতরে খুব সুন্দর করে সাজিয়ে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম ঘটনায় যে মানে যে নারীর লাশ পাওয়া গিয়েছিল, যাকে ওই ভ্যানে করে দুজন ডোম নিয়ে যাবে, ওই রাস্তাটার পাশে কিন্তু সেই বাড়ি, ওই বলেছিলাম পুকুর এবং ওই পুকুরের ঘাট ওই বাড়ির মানুষ ব্যবহার করে। এই রাস্তাটা যখন সোজা গিয়েছে, হাতের বাম দিকে সব নিচু জমি, হাতের বাম দিকে ডোবা থেকে শুরু করে নিচু জমি পর্যন্ত রয়েছে, যত সোজা যাবে আস্তে আস্তে তত সামনের দিকে প্রথমে পানের বরজ, তারপরে কিছু যে গাছপালা থাকে না কিন্তু নিচু জমি, মানে বর্ষাকালে পানি থাকবেই কিন্তু জমিটার নিচু, শুকিয়ে গেলে মানুষজন চলাফেরা করতে পারে। এদিকে আসার পর পরে রাস্তাটা যেন গায়েব হয়ে গেছে। কেন বলছি গায়েব হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত সেটা ছিল একটা মেঠো পথ বা গ্রামের মানুষের চলাচলের রাস্তা, এখন যে জায়গায় সে রাস্তাটা গায়েব হয়ে গেছে, এটা একটা নিচু জায়গা, দেখলে স্পষ্ট বোঝা যায় যে বর্ষাকালে এখানে পানি জমে থাকে। এবং এই নিচু জায়গাটা মানে মূল যে রাস্তাটা রয়েছে গ্রামের, তা থেকে প্রায় আধা হাত নিচু, এবং সামনের দিকে আবার মানুষের কারণে মানুষের চলাফেরা করার কারণে একটা রাস্তা আছে যেটা আবার ডানে এবং বাম দিকে দুদিকে যায়। এখন ওই বাড়ি ঘেঁষে যে রাস্তাটা এই সোজা এসেছে সেটা এখানে শেষ হয়ে যায়, কিন্তু মানুষজন এই নিচু জায়গাটা ব্যবহার করে। বর্ষাকালে হয় কি যে মানুষজন যাতে চলাফেরা করতে পারে এই জন্য লম্বালম্বি বস্তা দিয়ে রাখা হয়, যে বস্তার ভেতরে বালু দেওয়া থাকে, তাহলে মানুষ ওই বস্তার উপরে পাড়া দিয়ে দিয়ে চলতে পারে। আর যে কোনো ভ্যান খুব সহজেই নেমে যেতে পারবে, ওই ঠেলা মারলেই উঠে যাবে, কাদার ভেতরে হোক বা যেটাই হোক। ওই যে লাশ, ওই মহিলার লাশ যে নিয়ে যাওয়ার কথা ছিল, এটা কিন্তু এই রাস্তা দিয়েই হাতের বাম দিকে চলে যাওয়ার কথা ছিল, যে নিচু জায়গাটা পার করে উপরে ওঠার পরে হাতের বাম দিকে রাস্তাটা যেটা গেছে সেই রাস্তায়। কারণ সেই রাস্তা দিয়ে যাওয়ার পথে এই মেঠো পথ দিয়ে প্রায় আনুমানিক 600 মিটারের মতো চলাফেরা করার পরে ওই গ্রামের মাঝখান দিয়ে যাওয়ার মূল সড়কে ওঠা যায়, যেটা ওই গ্রামকে মাঝখান দিয়ে ভাগ করে অন্য সদরের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছে, মানে সড়ক যেরকম হয় আর কি। আশা করি এই ম্যাপটা আপনারা বুঝতে পেরেছেন। এখন যে ঘটনা বলবো সেটা হচ্ছে রিসেন্ট। ওই বাড়িতে একজন নতুন মেহমান আসে, নতুন মেহমান বলতে যারা ঢাকায় বড় হয়েছে তারা ওই কখনো গ্রামে আর কি যায়নি, তো তারা গ্রামে প্রথমবারের মতো যায়। তারা হচ্ছেন সব মানে পুরো পরিবার সহ যায় এবং সমস্যাটা শুরু হয় স্বামী এবং স্ত্রীর মাধ্যমে। গ্রামে যখন মানুষ প্রথম প্রথম যায়, যারা শহরের মানুষ তারা গ্রামের ব্যাপারে অনেক ফ্যাসিনেটেড থাকে এবং ওই রকমই তাদের ওই অবস্থাটা। তো যে জায়গাটা নিচু জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে এখনকার সময় না, ঘটনাটা এখনকার নয়, আমি আবারও বলি ঘটনাটা এখন নয় তখনকার, মানে 1-2 বছর পরে আর কি, 2007 সালের দিকে হবে। তো যারা নতুন বিয়ে করেছে তারা ঘুরতে যায়, তখনও কিন্তু ওই এলাকাটা ওই রকমই, বাড়ির ভেতরে ঢোকার রাস্তাটা কিরকম এবং ওই নিচু জমি। তো গ্রামের নারীরা সবসময় একটু সাবধান করে দেয় যারা যারা নতুন নতুন আসে, এবং গ্রামে যখন আপনি মানে পা দিবেন, শহরের জীবন থেকে গ্রামে পা দেওয়ার পরে এই গ্রামের পরিবেশকে আপনার কাছে একেবারে নতুন মনে হবে, এবং মানে এর ভেতরে যে সুঘ্রাণ, এর আশপাশের পরিবেশ, মানে গরু ছাগলের প্রেজেন্স, তারপরে ক্ষেত খামারের প্রেজেন্স, মানে গ্রামের যে আবহ, এটা আপনাকে মাতাল করে দিবে যদি আপনি শহরের মানুষ হন। তো নতুন নতুন বউ যে ওই বাড়িতে আসে একটা পরিবারের আত্মীয় স্বজন হিসেবেই, তো নতুন নতুন বউটা সে শহরে মেয়ে, তার কাছে এটা একদম মানে অসাধারণ লাগছিল তার, এবং সে তার স্বামীকে নিয়ে ঘুরছে। বলে রাখা ভালো যে গ্রামে কিন্তু অনেক নিয়মকানুন মানা হয়, বিশেষ করে নতুন বউদের ক্ষেত্রে, এবং ওই গ্রামে তখন বলে দেওয়া হয়েছিল তাকে যে ওই ঘাটে যাতে সে একা না নামে, কোনো মতে সে যাতে একা না নামে ঘাটে, এবং মানে দুপুরবেলা এবং নির্দিষ্ট সময়গুলোতে সে যাতে একেবারে চলাফেরা না করে, মাথায় যাতে তার সবসময় কাপড় থাকে, এবং রাস্তা যদি সে কোনো কিছু দেখে বা আশেপাশে কোনো কিছু দেখে, কোনো গাছে কোনো কিছু বাধা বা কোনো কিছু, সেগুলোকে ধরতে নিষেধ করে দেয়। মানে একটা প্রিকশন তাকে দিয়ে রাখা হয় যাতে সে যদি সাবধানে চলাফেরা করতে পারে বিপদ আপদ থেকে আর কি। এখন সে যখন জিজ্ঞেস করেছিল পুকুরে কেন সে বুঝতে পারবে না, মানে পুকুরটা তো শান বাঁধানো এখন, তখন তাকে বলা হয়েছিল যে কি ঘটনা ঘটেছিল এবং সে নতুন, তার জন্য এটা একটু সমস্যা হতে পারে। কিন্তু পুকুর ঘাটে বসবে না এরকম মানুষ কিন্তু কোথাও পাবেন না আপনি, সে কিন্তু পুকুর ঘাটে যে বসে, সে যখন পুকুর ঘাটে যে বসে তখন কিন্তু একেবারে সন্ধ্যার সময়। কোন সময় যে এই নতুন বউ পুকুর ঘাটে যে বসেছে সে যা কেউ জানতো না, কারণ গ্রামে হয় কি যে ওই যে বললাম কিছু কিছু জায়গায় কিছু কিছু সময় মেনে চলত তখন মানুষজন, তো মাগরিবের সময় পুকুর ঘাটে মানুষজন ছিল না। কেন? কারণ ওই যে আগে কিন্তু 2 বছর আগে একটা ঘটনা ঘটেছে, ওই ঘটনার রেশ কিন্তু মানুষ কখনো ভোলে না। এখন সে ওই শান বাঁধানো ঘাটে বসে পানিতে পা নাড়াচ্ছে, এটা তার কাছে অত্যন্ত আনন্দের মতো, এবং ওই সময় একজন মহিলা আবার ওই ঘাটের নামে, মহিলা দেখতে অনেক মোটা, মানে অস্বাভাবিক রকমের মোটা তিনি, তো তিনি ওই ঘাটে নেমে ঘাটের পানিতে নিজের পা দুটা ডুবিয়ে, মানে যে সিঁড়িটা পানিতে ডুবে গেছে ওই সিঁড়ির উপরে সিঁড়িতে সে মহিলা বসল, এবং সে তার নিজের মাথায় হাত রাখলো, নিজের মাথায় হাত রেখে সে এমন একটা ভঙ্গি করছে যেন সে অত্যন্ত কষ্টে আছে। তো মেয়েটা ওই যে নতুন বউ, নতুন বউ তাকে সালাম আদানি কোনো কিছু না বলেই জিজ্ঞেস করলো, আতিকে? তো ওইখান থেকে সেই মহিলা কোনো উত্তর দেয় না, বরং তার কান্নাটা বাড়তে শুরু করেছে। মেয়েটা যখন আরেকবার জিজ্ঞেস করলো, আপনি কাছেন কেন, আপনি কে? তারপরে সে কিন্তু আবার তার বাবা তার স্বামীকে ডাক দেয়। তো এটা তো স্বামীর বাবার বাড়ি। তো সে যখন তার স্বামীকে ডাক দেয়, তখন ওই নারী হঠাৎ করে চিৎকার দিয়ে তার দিকে তেড়ে আসে এবং তেড়ে এসে মেয়েটার কথা হচ্ছে যে তেড়ে আসে ঠিকই এবং তার বুকের ভেতরে ঢুকে যায়। এবং যখন ওই মহিলা তার বুকের ভেতরে ঢুকে যায়, সে আবার এই কথাটা কাউকে বলেনি, কিন্তু সে ভোরকে গিয়েছিল মারাত্মক রকমের। তো কেমন একটা অনুভূতি সেটা কাউকে বোঝাতে পারছে না, সে দৌড়ে উপরে উঠে এবং একদম কারোর নজরে না পড়ে ঘরের ভিতরে ঢুকে যায়। প্রচন্ড ভয় ওকে ধরেছে, ও এই ভয়টা কোনো মতে কাটাতে পারছে না। আধা ঘন্টার মধ্যেই বাড়ির মানুষটির পেজে বাড়ির নতুন বউ ভয় পেয়েছে, কারণ ওই স্বাভাবিকভাবে বউ তার এক কোনায় বসে থাকবে না, সে এক কোনায় বসেছিল। তাকে একজন ওই ওই ঘরেরই কোনো মেয়ে যখন জিজ্ঞেস করতে গেল কোনো কিছু, তখন যে জানা গেল যে মেয়েটা ভয় পেয়েছে মারাত্মক, চোখ একদম লাল এবং পুরো শরীর তখন কাঁপছে। তো সাথে সাথে অন্যান্য নারীরা হাজির হয়ে গেল এবং মসজিদ থেকে ইমাম সাহেবকে নিয়ে আনা হলো। ইমাম সাহেব না, মুয়াজ্জিন সাহেব, মানে যিনি ওই সময় আজানও দেন এবং নামাজও পড়ান পাঁচ ওয়াক্তের। তো তিনি আসলেন, তিনি আসার পরে জার রূপ দিয়ে দিলেন, সোনার উপর পানি খাওয়ানো হলো এবং তাকে বারবার জিজ্ঞেস করা হলো, সে কথা বলতে পারছিল না ভয়ের কারণে। তো বলেছি একটা কথা যে গ্রামের মানুষ কিন্তু ইন্টেলিজেন্ট, তারা কিন্তু ধরে ফেলতে পারে কোন জায়গার কারণে সমস্যা হয়েছে। মেয়ে অন্য কোথাও যায়নি, তাহলে একটা ঘটনা ঘটতে পারে, ও কিন্তু পুকুরে বসেছিল আর ভয় পেয়েছে, এটাই হতে পারে। এখন গ্রামে তো অন্ধকার নেমে গেছে, রাত অন্ধকার, মেয়েটা তার স্বামীর সাথে, এখন সে বারবার তার স্বামীকে বলে কে জানি হাঁটে, কে জানি তার দিকে তাকায়, কে জানি তার সাথে কথা বলার চেষ্টা করে, কে জানি তাকে ভয় দেখায়। যখন তার স্বামী এই ব্যাপারটা বুঝল, বোঝার পর পরেই মনে করলো যে ভয় পেয়েছে এই কারণে আরো বেশি ইমাজিনেশন করছে এরকম কোনো কিছু, কারণ তার স্বামী এবং সে নিজেও শিক্ষিত মোটামুটি। কিন্তু রাতের বেলা সবার আগে সেই মেয়েটা চিৎকার করে ওঠে, এবং যখনই মেয়েটা চিৎকার করে ওঠে, ওই একই সময় বাড়ির ঘরের ভেতরে যত থালাবাটি ছিল ওই থালাবাটিগুলো একবারে পড়ে। কারণ গ্রামে হয় কি, উপরে যে আড়া থাকে এই আড়ার সাথে দড়ি বেঁধে কাঠের তক্তা এমন ভাবে রাখা হয় যেটা ঝুলন্ত শোকেসের মতো, কিন্তু খুবই সেফ, খুবই সেফ, কখনো ছিঁড়ে পড়বে না। সেখান থেকে কেউ যদি ধাক্কা দিয়ে পাতিলগুলো ফেলে দেয় তাহলেই কেবল পাতিলগুলো পড়বে, এবং সেই পাতিলগুলো পুরো একই সময়। আবার তাদের আবার যেহেতু টিন শেড ছিল, তো ওই টিনের উপরে না খুব জোরে থামা মারা শব্দ হল, মানে তিনটা শব্দ একই সাথে হলো, তিনটা শব্দ একই সাথে হওয়া মাত্রই সবাই জেগে উঠেছে। আর ওই মেয়েটা অত চিৎকার দিয়ে উঠেছে কিছু একটা দেখেছে, তো যখন আবার এই শব্দগুলো সে টের পেল মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। এখন সবকিছুর ভিতরে মারাত্মক ঘোরাঘুরি শুরু হয়ে গেল। এই ঘোরাঘুরির ভেতরে মেয়েটাকে যখন হুঁশে আনা হলো, বাড়ির বাড়ির লোকজন বাড়ি পেরিয়ে চেক করতে লাগলো কে এই কাজ করলো, কিন্তু উত্তর মেলে না তখন যখন ঘরের ভেতরে পাতিলগুলোকে ফেলে দেওয়া হয়েছে। ইমিডিয়েটলি সবাই বুঝতে পারলো, মানে মানুষজন বিশ্বাস করে কি ভূতের কাজ। তো ওই কাইল্লাবিটির ভূতে মানে মেয়েকে ভয় দেখাইছে, এখন মেয়ের পিছু পিছু চলে আসছে, এটা হচ্ছে তাদের বিশ্বাস। সকালবেলা একজন ব্যক্তির কাছে যাওয়া হলো, যিনি আবার গাছের শিকড় দিয়ে এক ধরনের তাবিজ তৈরি করেন, মানে যখনই যে কোনো লোক যেও যদি বলে যে সে জিনে আক্রান্ত বা ভয় পাচ্ছে, তিনি কি কি টাইপের শিকড়কে সুতায় পেঁচিয়ে দেন এবং বলেন যে এটা ধারণ করে রাখতে। সে ব্যক্তির কাছে যখন গেল, সেই ব্যক্তি বলল ঠিক আছে আমি একটু আসব। তো সে তখন বাড়িতে যায় একদম ভর দুপুরে, এবং ভর দুপুরে সে যখন সেখানে যায় তার সাথে ছিল দুইটা হাড়ি, দুইটা হাড়ি, মানে মাটির যে মালসা হয় না, মাটির তৈরি মালসা যেটাকে এখন আমরা দেখি, ওই মালসা নিয়ে আসে সে দুটা। এবং সে ওই দুটা মালসা নিয়ে আনার পরে ওই দুটা মালসার ভেতরে সে গোপনে দুটো মোরগ ঢুকিয়ে দেয়। মালসাটা তো বড় ছিল, মোরগ ঢুকিয়ে দেওয়ার পরও মোরগ টিকে থাকতে পারবে অতটুকু জায়গার ভিতরে। তখন ওই মেয়েটাকে ওই মালসার উপরে দাঁড় করানো হয়। মেয়েটাকে শুধু এইভাবে বলা হয় যে দুটা মালসার উপরে তুমি দাঁড়াও। টেকনিক্যালি আপনি যতখানি ওজনের, আপনি যত ওজনেরই হন না কেন, একটা মালসা আপনার ভর ধরে রাখতে পারবে না। আর এক পায়া এক মালসার উপরে, দুই পা দুই মালসার উপরে, স্বাভাবিকভাবে কিন্তু মালসা ভেঙে যাওয়ার কথা। কিন্তু মোরগ যে ভেতরে শব্দ করছে সেটা সেই মেয়ে শুনতে পাচ্ছে না, আর মালসা দেশে দাঁড়ানোর পরও মালসা ভাঙছে না। এই মালসাটা কিন্তু কাঁচা মালসা, এমন নয় যে এটাকে মাটিতে পুড়িয়ে শক্ত করা হয়েছে। তারপরে যখন মেয়েটার নাম হলো, মেয়েটাকে ঘরে পাঠানো হলো, এখন যখন ওই মালসা তুলে দেওয়া হলো, দুটা মুরগি মারা গিয়েছে। সবার আগে একটা ব্যাপার বুঝতে হবে যে অক্সিজেনের অভাবে মোরগ মারা যাওয়ার কথা অবশ্যই, কিন্তু প্রত্যেকটা মানুষ জানে ওই মেয়েটা যতক্ষণ দাঁড়িয়ে ছিল খুব স্বাভাবিকভাবে মোরগ শব্দ করছিল, কিন্তু যেই মেয়েটা নেমেছে, একে তো মালসাগুলো ভাঙেনি, মেয়েটার নাম আর সাথে সাথেই কিছু একটা শব্দ হয় মালসার ভিতরে, যে শব্দটা হওয়ার পর পরেই আপনি আন্দাজ করতে পারবেন যে মোরগের খাম উঠকে দেওয়া হয়েছে। তো যখন ওই মালসা সরিয়ে ফেললো, দেখলো যে মোরগ মরে গেছে। আরো আরো অদ্ভুত কথা হচ্ছে, একটা প্রাণী মারা যাওয়ার সময় কষ্ট পায়, এই মোরগ একেবারে ডেড, মৃত, কোনো নড়াচড়া নাই, কোনো কিছু নাই, কিন্তু ঘাড় মটকানো। অথচ কয়েক সেকেন্ড আগেও এই মোরগ শব্দ করছিল। একেবারে খুব সহজে পরিষ্কার ভাবে বুঝে গেল তারা, এই মেয়েটাকে ভয়ঙ্কর কোনো কিছু, তাদের হিসেবে ভয়ঙ্কর কোনো কিছু ধরেছে। এখন কাল্লাবেড়ির ভূত ছাড়া অন্য কেউ এই কাজ করতে পারে না, আবার না হলে সেই বিশ্ব মহিলার ভূত, দুজনের একজন। ওই ব্যক্তি, ওই ভদ্রলোক তখন ওই দিন ওইখান থেকে চলে যান। তিনি রাতের বেলা আবার আসেন নতুন ট্রিটমেন্ট নিয়ে। তিনি রাতের বেলা যখন আসেন, ওই সময় মেয়েটা অত্যন্ত স্বাভাবিক, তার ভয় লাগছে না, কোনো কিছু লাগছে না। তো তিনি যখন বসে মেয়েটার সাথে বিভিন্ন রকমের গল্প করছেন, মানে তাকে তিনি অনেক ধরনের গল্প শোনাচ্ছেন, মানে আলোচনা যেরকম হয় না ওইরকম, এই আলাপ আলোচনার ভিতরেই তিনি তার কাজ করছিলেন, যেটা শুধুমাত্র কয়েকজন লোক জানত, মেয়ে জানত না। আচমকে মেয়েটা খেয়াল করে যে কে জানি তার মাথার চুল ধরে টান দেয়। তো ওইভাবে ও রিয়াকশন দেয়, এবং সে সবার সামনে যখন রিয়াকশন দেয়, তখন কিন্তু ওই ব্যক্তি মেয়েটার দিকে তাকিয়েছিল একদম কড়া ভাবে, আবারও একই রকম রিয়াকশন দেয় যেন মেয়েটার চুল বারবার অন্য দিক দিয়ে টান দিয়েছে কেউ। এখন মেয়েটার রিয়াকশন দিয়ে উঠলো, আমার চুল টান দেয় কে বারবার, কেই দুষ্টামি করে। তৃতীয়বার যখন এইভাবে চুলটা টান দিল, এবার চুলটা টান দেয়, আপনি যদি আমার মাথার চুল ধরে টান দেন নিচের দিকে, তাহলে আমার মাথার উপরের দিকে উঠে যাবে না, ঠিক ওইভাবে। এবং এটা হওয়ার সাথে সাথেই মেয়েটা হেঁচকি দেয়। যখনই মেয়েটা হেঁচকি দেয়, তখনই মেয়েটার পুরো হাব ভাব বদলে যায়। ও এমন ভাবে তাকায় যেন তাকানো তাকিয়ে আছে যেদিকে, সেদিকে কোনো দৃষ্টি নেই, কোনো লক্ষ্য নাই, যেন ও শূন্যের দিকে তাকিয়ে রয়েছে, মানে অপলক। চোখে পলক পড়ছে, কিন্তু সে কার দিকে তাকিয়ে আছে সেটা বোঝা যায় না, সে শূন্যের দিকে তাকিয়ে আছে। তার মানে সে এই মুহূর্তে পজেসড, কারণ শূন্যের দিকে তাকিয়ে থাকে কেবল এন্টিটিরা, কারণ মানুষের মতো নিচে এন্টিটি চলাফেরা করে না, এন্টিটি চলাফেরা করে উপরে। তারপরে সেই কর্মযজ্ঞ শুরু হলো, মরিচ পোড়া দেওয়া, তারপরে এটা দেওয়া, সেটা দেওয়া, তারপরে নাকে এক ধরনের অদ্ভুত মানে কাপড় পুড়িয়ে সেটার গন্ধ শুকানো, এই সমস্ত কিছু করা শুরু হয়। এই সমস্ত কিছুর এক পর্যায়ে মেয়েটা ওই পাশে থেকে দৌড় দিয়ে বের হওয়ার চেষ্টা করে। যখন মেয়েটা দৌড় দিয়ে বের হওয়ার চেষ্টা করে, তখন তাকে আটকানো হয় এবং জিজ্ঞেস করা হয় সে কোন জায়গায় যেতে চায় বারবার। তখন কিন্তু ওই নিচু জায়গার কথাটা বলা হলো, যে নিচু জায়গার কথাটা আমি আপনাদেরকে এই ঘটনা শুরু পূর্বে ম্যাপে ইমাজিন করতে বলেছিলাম, যে রাস্তাটা এই বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা গিয়েছিল সেটা ওইখানে যে শেষ হয় অল্প একটু নিচু জায়গা, তারপরে আবার একটা রাস্তা রয়েছে যেটার বাম দিকে গেলে ওই সদর দিয়ে মূল সড়কের দিকে যাওয়া যায়, সেই নিচু জায়গাটা। এখন এই নিচু জায়গার দিকে সে বারবার যাওয়ার চেষ্টা করছে। তখন যে ব্যক্তি মানে তার চিকিৎসা করছে ওই সময় ট্রিটমেন্ট, সেই ব্যক্তি ইমিডিয়েটলি বলে বসল, তুমি কি পানের বরজে থাকো? কারণ ওই রাস্তা কিন্তু পানের বরজ ছিল। তখন সে সাথে সাথে উত্তর দিল, হ্যাঁ আমি ওইখানেই থাকি। তখন জিজ্ঞেস করলো, তোর নাম কি রে? তো সে তখন তার নাম বলে না, বলল যে ঠিক আছে তুই তোর নাম বলিস না, কিন্তু তুই এখানে আসছিস কেন? তোর কারণে পানের বরজে মানুষ শান্তিতে কোনো কাজ করতে পারে না, তাহলে তুই এখানে আসছিস কেন? তখন বলা হয় ওকে নাকি ভোগ দেওয়া হয়েছে। যখন জিজ্ঞেস করা হলো ভোগ মানে, তখন সে বলে যে তাকে ভোগ দেওয়া হয়েছে ওইখানে ওই পানের বরজের এক কোনায় গেলে ওই ভোগ পাওয়া যাবে। সেই ভোগ কিসের ভোগ? এই বাড়িতে এসে যাতে সে উৎপাত ঘটায়, এই বাড়ির নতুন বউকে সে যাতে এসে জ্বালায়। যখন তাকে জিজ্ঞেস করা হয় তোকে ভোগ কিভাবে দেওয়া হয়েছে, তখন সে যেটা বলে তা হচ্ছে ওই দিন সন্ধ্যার আগে, ওই দিন সন্ধ্যার আগে যেদিনের ঘটনা, ওই দিন সন্ধ্যার আগে সে পানের বরজের কোনায় আরামসে বসেছিল, তখন দুইজন মহিলা ঢুকে। এই বাড়িরই একদিকে তাদের ঘর রয়েছে। ওই দুজন যখন ভেতরে ঢুকে তারা সিন্নি নিয়ে এসেছিল, সিন্নির সাথে তারা মোরগ নিয়ে আসছিল। যখন মোরগ নিয়ে আসছে মোরগের ঠোঁট বাঁধা ছিল যাতে মোরগ শব্দ না করতে পারে। তো যখন ওই মোরগ নিয়ে আনা হয় এবং মোরগের পা বেঁধে ওই পানের বরজার এক কোনা যখন রাখা হয়, দেখে ওই দুজন মহিলা মন্ত্র পড়ে, যে মন্ত্র পড়লে ভোগ প্রদান করা হয়। এ মন্ত্র কে শিখিয়ে দিয়েছে যখন ওই ব্যক্তি জিজ্ঞেস করল যে ওই মহিলারা কিভাবে জানে মন্ত্রের কথা, তখন ওই এন্টিটি বলে সবাই সবকিছুই জানে, শুধু খোঁজা লাগে যে কার কাছে জ্ঞান আছে, ওই জ্ঞান মোতাবেক কাজ করলে ভবের সঙ্গ মিলে, সেইভাবে কথাটা বলল। এরপরে ওই দুই নারী ওইখান থেকে যখন চলে যায় মন্ত্র পড়ে, তো এখন তো ভোগ গ্রহণ করার সময় এসছে, সে ভোগটা গ্রহণ করে এবং ওই সিন্নি খাওয়ার পর সে আর মোরগকে খায়নি। ওই সিন্নি খাওয়ার পরপরই সে একেবারে উড়াল দিয়ে এই বাড়ির সামনে আসে, এসেই দেখে যার জন্য সে এসছে সে তখন পুকুর পার আরামসে বসে আছে। সময় তো তার অনুকূলে, সে তখন ওই মোটা মহিলার রূপ নিল, মোটা মহিলার রূপ নিয়ে সে পুকুর পাড়ে যে বসলো, সে চাইল যে মেয়েটা যাতে ওর দিকে ঘুরে তাকায়, যদি ঘুরে তাকায় তখন ওর বুকটাও সামনে চলে আসবে, আর যখন একবার বুক সামনে চলে আসবে তখন লাফ দিয়ে বুকে শির দ্বারা দিয়ে সে ভেতরে ঢুকে যেতে পারবে। যখনই মেয়েটা ওইভাবে ঘুরেছিল সে তখনই উঠে যেয়ে চিৎকার দিয়ে মেয়েটাকে ভয় দেখিয়ে ওই আচমকা মেয়েটাকে শকের ভিতরে ফেলে লাফ দেয় তার বুকের ভেতরে, এবং বুকের ভেতরে লম্বা যে হাড় রয়েছে ছাতি যেটাকে ধরে রেখেছে আর কি, ওই হাড়ের মধ্য দিয়ে সে তার ভেতরে প্রবেশ করে, এবং প্রবেশ করার পর থেকে সে এখন পর্যন্ত এইখানে বসে আছে। যখন তাকে বলা হয় যে তুই এখান থেকে যাবি কিভাবে, তখন সে ওই একই কথা উত্তর দেয় যে সে এখান থেকে যাবে না। তো সেই দিন রাতেবেলা কিন্তু আর কোনো কিছু তারা সমাধান করতে পারেনি, এবং একটা পর্যায়ে যে মেয়েটা প্রচন্ড ঘামছিল বিধায় তার স্বামী আর কাউকে অ্যালাউ করছিল না মেয়েটার কোনো ট্রিটমেন্টের জন্য বা কোনো কিছু করার জন্য, সে তার স্ত্রীকে টেনে নিয়ে চলে যায় সেখান থেকে। এবং ওই দিন রাত্রে সেই ব্যক্তি ডিসাইড করে আর এখানে এক মুহূর্ত থাকবে না, সে এই সমস্ত ব্যাপারগুলো তার আর একটু ভালো লাগছে না। এটা যেমন তার চিন্তা ভাবনা ছিল, এই চিন্তা ভাবনাটাই যে রাতের বেলা যে পরিবর্তন হয়ে যাবে এটা সে কখনো কল্পনা করেনি। সে কিন্তু তার স্ত্রীকে টেনে নিয়ে গিয়েছিল রুমের ভেতরে, মানে সে এখন সে আর তার স্ত্রী থাকবে, অন্য কেউ আর এখানে থাকবে না। একজন স্বামী তার স্ত্রীকে প্রোটেক্ট করে রাখার আপ্রাণ চেষ্টা করছে। তখন ওই দিন রাতের বেলা ভদ্রলোক তার স্ত্রীকে যেইভাবে পারেন না কেন, মানে ভয় পাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছেন, তার স্ত্রী যখনই কেঁপে উঠছে বা কথা বলার চেষ্টা করছে, তিনি তার স্ত্রীকে গার্ড দিয়ে রেখেছেন। কিন্তু একটা সময় হয় কি যে চোখ লেগে যায় আমাদের। তা গ্রামের মানুষ যখন সকালবেলা ঘুম থেকে উঠে, তখন তো শহরের মানুষ মনে করে যেটা হয়তো 10টা, কিন্তু তারা ঘুম থেকে উঠেছে 7টা বা 6টা বাজে। তো এই জন্য তাদের খুব তাড়াতাড়ি ঘুম চলে আসা। ভদ্রলোকেরও চোখ লেগে গিয়েছিল, এবং যখন তার চোখ মানে লেগে যাওয়ার পরে যখন তার ঘুমটা ভাঙে, ওই অবস্থাটা সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। নাক জ্বালা করে, চোখ জ্বালা পড়া করে, কেমন জানি লাগে তখন, মানে হাইপার অ্যাক্টিভও মনে হয় নিজেকে তখন। ওই সময় সে লক্ষ্য করলো তার স্ত্রী কিভাবে মানে অদ্ভুত ভাবে না মানে তাকিয়ে আছে শূন্যে, মানে তার নজর শূন্যে আটকানো। তখন সে তার স্ত্রীকে ডাক দিল, কথা বলার চেষ্টা করলো, তার স্ত্রী উত্তর দেয় না। সে তার স্ত্রীকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে তার স্ত্রীকে ডাকতে শুরু করে। যেইভাবে আপনি আপনার আপনজনকে ডাকার চেষ্টা করবেন তাকে বসে আনার জন্য, ওইভাবে সে ডাকছিল তখন। এবং ওইভাবে ডাকার এক পর্যায়ে তার স্ত্রীর হুঁশ আসে এবং সে বলে, ও ওইখানে আমাকে ডাকে ওরা, আমাকে ডাকে ওরা, ওরা আমাকে ডাকে ওইখানে। তখন স্বামী যখন দেখলো যে স্ত্রীর সেন্সটা আসছে, তখন জিজ্ঞেস করে, কে ডাকে বলো, কোথায় ডাকে? তো মেয়ে তখন হাত দিয়ে দেখায় যে ওইদিকে ডাকে, ওইখানে দাঁড়িয়ে আমাকে ডাকে। এবং ওইখানে দাঁড়িয়ে ডাকলে না আমি কিভাবে জানি উড়ে উড়ে তার কাছে চলে যাই, এবং সে আমাকে আটকে রাখে, আসতে দেয় না। তখন তার স্বামী বলল, তুমি আমাকে নিয়ে যেতে পারবে? তার স্ত্রী বলল, হ্যাঁ, কারণ সে এখনো নাকি তাকে ডাকছে এবং সে রাস্তা চেনে, কোন রাস্তা দিয়ে গেলে সে তার কাছে যে পৌঁছতে পারবে সেটা তার স্ত্রী তাকে বলছে। তার স্বামী করল কি, ঘরের ভেতর থেকে তার কোনো কিছু পাচ্ছে না যেটাকে নিয়ে সে যাবে, তো সে কৌশলে রান্নাঘরের দিকে গেল যেটা বাইরে, এবং কৌশলে নিজের সাথে রান্নাঘর থেকে একটা দা নিয়ে নিল, দা, এবং সেটা সে নিজের সাথে কৌশলে রাখলো এবং তার স্ত্রীকে বললো, তুমি আমাকে চলো দেখিয়ে দেখিয়ে নিয়ে যাও। সে তার স্ত্রী মানে সে দেখছে তার স্ত্রী যে রাস্তা সে চেনেও না ওই রাস্তা দিয়ে সে নিয়ে যাচ্ছে তাকে। কোন রাস্তা সেটা? সেটা হচ্ছে বাড়ি থেকে বের হলে হাতের ডান দিকে ওই সেই রাস্তা, যেখানে যে রাস্তা শেষ হবে এবং নিচে জমিটা। এখন তার স্ত্রী সেদিক দিয়ে হাঁটে, ভদ্রলোক তার স্ত্রীর সাথে সাথে হাঁটছে, তার স্ত্রীকে জড়িয়ে রেখেছে, সে এক হাত দিয়ে ধরে রেখেছে, মানে স্ত্রী দৌড় দিল পারবে না এমন ভাবে। এবং সে তার স্ত্রীর সাথে কথা বলছে এবং বলছে বারবার, সে কোথায় আমাকে দেখাও, তুমি আমাকে বলো কোথাও দেখাও, আর তুমি কোনো ভয় পাবে না, এই ধরনের কথাবার্তা। কিন্তু তার ইন্টেনশন একদম ক্লিয়ার, যদি সে কাউকে পায় তাকে ধাঁধিয়ে কুপ মেরে শেষ করে দেবে, সে যদি মানুষও হয় মারবে। এখন তার স্ত্রী অত্যন্ত সহজ সরল, তাকে সে অত্যন্ত ভালোবাসে। তারা এমন একটা জায়গা পার করলো যে জায়গাটা মাছ চাষ হতো। এবার হচ্ছে সে পানের বরজটা, এরপরে হচ্ছে ওই নিচু জমির লাগোয়া অংশগুলো। পানের বরজের পাশে আসার পরে প্রথমবার ওই ব্যক্তির খেয়াল হলো যে এই পানের বরজের কথাই তো বলেছে। এখন সে তার স্ত্রীকে নিয়ে সামনের দিকে এগোচ্ছে। স্ত্রী হয় কি যে এক কদম দুই কদম দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেনার চেষ্টা করে, এক কদম দুই কদম দিয়ে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেনার চেষ্টা করে। এইভাবে সে যখন ওই জায়গাটাতে আসলো, ওই যে নিচু জায়গাতে, নিচু জায়গাতে তারা নেমে গেছে, কারণ এখন তো বর্ষাকাল না, ভেজা ভেজা কিন্তু হাঁটাচলা করা যায়। এইখানে তারা যখন নামলো তখন চারপাশে গাছপালা, এটা কিন্তু রাস্তা না, আমি আবারও বলি এটা কিন্তু রাস্তাও না, ওই ভ্যান যাওয়ায় হচ্ছে কোনো না কোনো গাছের আশপাশ দিয়ে, এরকম একটা জায়গা এটা, এটা একজনের ব্যক্তিগত সম্পত্তি। তো গাছগুলোর সামনে সে যখন আসলো, সে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, কোথায় দেখতে পাও? তো স্ত্রী এদিক ওদিক তাকায়, এদিক ওদিক তাকায়, কাউকে দেখতে পায় না। তখন তো মনে মনে না ওই লোকটা হাসলো, যাকে দা নিয়ে আসছে দেখে তোরা মানে দেখার কোনো মানে পাত্তা নাই, তুই আজকে পালিয়ে গেলি, এটা সে মনে মনে ভাবছিল। এবং এমন অবস্থায় হুট করে তার স্ত্রী কেঁপে ওঠে, যেভাবে মানুষের শিহরণ লাগে শরীরে ওইভাবে তার স্ত্রী কেঁপে ওঠে। কেঁপে ওঠা মাত্রই সে তাকে সাথে সাথে জিজ্ঞেস করে, তুমি কি তাকে দেখতে পাও, সে কি এখানে এসছে? তখন মেয়েটা না ভয় মানে ভয়ে কাঁপতে কাঁপতে হাত দেখায় এবং ইশারা দেয় একদিকে, তাদের পেছনে ডান দিকে। অর্থাৎ যদি এখন তারা ডান দিকে একটু ঘুরে তাহলে ওই জায়গাটা দেখতে পাবে, এবং বাস্তব অর্থে ওইখানে একজন দাঁড়ানো। সে ছায়ার মতো দেখেছিল, কোন ফিগার না, স্বামী ছায়ার মতো দেখেছিল, কিন্তু মেয়েটা দেখতে পায় ওইখানে ওই মোটা মহিলা দাঁড়ানো। এবং মোটা মহিলা এইভাবে হাসছে, অবশ্য ওই হাসি তার কানে এসেছিল, স্বামীর কানে এসেছিল। তো তখন নিজের স্ত্রীকে ছেড়ে যে জায়গাটাতে সে ছায়া দেখতে পেয়েছে ওই দিকে সে ছুটে যায়, এবং বাম হাত দিয়ে পটিটা মানে ধাটা বের করেই একটা কোপ মারে। সে তো ছায়ার উদ্দেশ্যেই কোপটা মারে। তার স্ত্রী দেখতে পেয়েছিল ওই আচমকা, যখন স্বামী তার দিকে দৌড়ে যায় ওই মোটা মহিলার দিকে, দা বের করে কোপ দিয়েছে, ওই মহিলা গলা ভেদ করে সেই দা গাছে দিয়ে লেগেছে। কিন্তু মহিলার অবস্থাটা এমন যে মহিলার গাল কেটে গেছে, পার হয়েছে গলা দিয়ে, কিন্তু অবস্থা তার এমন যে তার গাল কেটে গেছে। ওই গাল কেটে যাওয়া মানে কেটে যাওয়া গাল ধরে সে উল্টো দিকে দৌড় দেয়, কুকুর যেরকম শব্দ করেন ওরকম শব্দ করতে করতে। এবং বাস্তবেই কুকুরের ওই কান্নার শব্দ, যেটা কুকুর ব্যথা পাওয়ার পরে করতে করতে দূরে সরে যায়, ওই রকম শব্দটা স্বামীও শুনতে পায়। এদিকে মেয়ে তো ভয়ে কান্না করে দিয়েছে, মেয়েটা ভয়ে মারাত্মক ভাবে কান্না করতে শুরু করলো, মেয়েটাকে সে ওইখান থেকে মানে নিজের বাড়িতে নিয়ে এলো। কিভাবে যে সে নিজের স্ত্রীকে বাড়িতে নিয়ে এসছে সেটা সে এখনো স্পষ্ট বলে বুঝাতে পারে না কাউকে, কারণ মেমোরি গুলো কখনো কখনো এরকম হয়ে যায়। কিন্তু সে সাকসেসফুলি তাকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আনার পরে তার আর ওই দিন বড় একটা ঘুম দেয়, সে বেশ কয়েকবার তাকে জাগানো হয়, কিন্তু সে বড় একটা ঘুম দিয়ে বিকেলের দিকে ওঠে। এবং আশ্চর্যজনক ভাবে বিকালে সে ঘুম থেকে ওঠার পরে, এর মধ্যে তো তাকে পানি পড়া মানে দেওয়া হয়েছে, মাথায় পানি পড়া দেওয়া হয়েছে, হাতে তাবিজ বেঁধে দেওয়া হয়েছে, সে ঘুমে থাকা অবস্থায় সে কিন্তু বলল যে রাতের বেলা যখন ওর স্বামী দা দিয়ে কোপ মারে ওই মহিলার গালে, তো ওই মহিলা সে কাটা গাল নিয়ে পালিয়ে যায়। এটা সে যখন বলে বাড়ির মানুষজন তো সেটা শুনে অবাক হয়ে যায়, প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু পরবর্তীতে যখন এটার প্রমাণ হলো যে আসলেই রাতেরবেলায় এই লোক এই দুঃসাহসিক কাজ করেছিল, তখন তারা অবাক হয়ে যায়, কারণ কেউ জানত না যে সে বাইরে বেরিয়েছে। এবং আসলে ওই ঘটনার সময় ওই ঘটনা ঘটার পরেই ওই এন্টিটিকে কিন্তু ওই মেয়ে দেখতে পায়নি। এখন ধারণা করা হয়েছিল যে এই ঘটনার সূত্রপাত বা এই ঘটনার পেছনে মূল দোষ ওই যে কালো মহিলার যে ফাঁসের লাশ পাওয়া গিয়েছিল ঘটনার শুরুতে, মানে ওইটা যখন তারা শুনেছিল তখন ধারণা করেছিল সমস্যাগুলো এই কারণে হচ্ছে, কিন্তু এখানে সমস্যা ছিল একদমই ভিন্ন। এখন ওই যে দুজন মহিলা, ওই দুজন মহিলাকে জিজ্ঞেস করা হয়েছিল, দুজন মহিলা তো পাত্তাই দেয়নি, তারা পাত্তাই দেয়নি এবং বলে যেগুলো সব উল্টোপাল্টা কথা বলে। কিন্তু এরপরে আর কোনো ঘটনা ঘটেনি, এবং তারা খুব সাধারণভাবেই এইখান থেকে আবার মানে খুব দ্রুতই ঢাকায় ফিরে যায়। ঢাকায় ফিরে যাওয়ার পরে দুই একদিন নাকি সে স্বপ্নে ওই নারীকে দেখেছে। কিভাবে দেখেছে? কারণ সে তার ওই গালে হাত দিয়ে বসেছিল না প্রথম দেখাতে, ওইভাবে গালে হাত দিয়ে বসে রয়েছে এবারও, কিন্তু এইবার গালটা পরিবর্তিত গাল। প্রথমে যে গালে হাত রেখে বসে কান্না করেছিল না, তার অপর পাশ তো কেটে গেছে, এখন এখন ওই কেটে যাওয়া জায়গাতে হাত রেখে বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদে। বেশ কয়েকবার স্বপ্ন শুধু সে এটাই দেখতে পেয়েছিল, এবার কোনো কিছু সে দেখতে পায়নি। তো এই ছিল ঘটনা। আজকে পর্বে আমি বলেছিলাম আপনাদেরকে যে চাঁদপুর জেলার একই গ্রামের দুটি ঘটনা আছে, এবার কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে প্রথম ঘটনার সাথে কিন্তু দ্বিতীয় ঘটনা কোনো মিল নাই, কিন্তু দ্বিতীয় ঘটনার সূত্রপাতে এই ঘটনাটা প্রথমে শোনানো হয়েছিল বিধায়, মানে গ্রামে যেহেতু ঘটনাটা তো চলমান বা এটা প্রচলিত, এটা শোনার পরে যখন মেয়েটা এফেক্টেড হলো তখন ধারণা করা হয়েছিল যে এটা ওই কারণে হতে পারে, কারণ ওই যে এক পেশেন্টের লাশ পানিতে পড়ে গিয়েছিল ওই বাড়িরই পুকুরে, ওই ঘাটেই ভেসে উঠেছিল, তো ওই কারণে মনে হচ্ছিল সবার। কিন্তু আসলে এটা একটা সেপারেট ইনসিডেন্ট, যেটা দুজন নারী, মানে সেই যে মেয়েটা যখন পজেসড অবস্থায় দুজন নারী কথা বলেছিল, মানে এখন কনক্লুশন এটাই যে ওই দুজন নারী হয় হিংসাকাতর হয়ে নয়তো তারা ক্ষতির উদ্দেশ্যেই ওই ভোগ দিয়েছিল সেই এন্টিটিকে উদ্দেশ্য করে। তো এই ঘটনাটাও এখানে শেষ, এখন শুনবেন আজকের পর্বের পরবর্তী ঘটনা, সাথে থাকুন আমাদের। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم জেলা পালন করা যাচ্ছে এখন পর্যন্ত মুনতাসির, মধ্যবর্তী সময় পার হয়ে গেছে, সেই বিভীষিকাময় রাতকে সে এখনো বলেনি, তার সামনে তার পরিবারের সবচেয়ে প্রিয় মানুষের কাটা মাথা নিয়ে দাঁড়িয়েছিল শত্রু। বয়োজ্যেষ্ঠরা বলেছিল যে এই মুহূর্তে যেহেতু সে সবার আগে, একদম সবার আগে তোর সামনে এসে পড়েছে, অর্থাৎ সে খুব ভালো করে জানে তুই সফল হওয়ার পথে। এত দ্রুত কখনো সাড়া দেয় না, এত দ্রুত কখনো সামনে আসে না, আর এত দ্রুত কখনো এসে হুমকি দেয় না। তুই এখনো মন দিয়ে লেগে পড়ে থাক, তুই তোর কাজ চালিয়ে যেতে থাক। মনে রাখবি, শত্রু যদি তোর সামনে পুরো দুনিয়াকে ধ্বংস করে ফেলে, সেটা শুধু তোকে দেখানোর জন্য। মুনতাসির জিজ্ঞেস করেছিল, মানে আমাকে দেখাবে কেন? মানে আমি তো জানি যে আমি একটা সীমারেখার ভিতরে বন্দী, আমি ওই সীমারেখার ভিতরে বন্দী দেখে সে ওই সীমারেখার ভেতরে আসতে পারছে না, অথবা সে আমার কোনো ক্ষতি করছে না যদি সে আমাকে ধাক্কাও দেয়, তার মানে আমি একটা প্রোটেকশনের ভেতরে তো আছি। যদি আমি প্রোটেকশনের ভেতরে থাকি তাহলে সে কিভাবে মায়া জল ছড়াতে পারে? বয়োজ্যেষ্ঠ উত্তর দিয়েছিল, ওরা তো পুরো পরিবেশ বদলে দেয়, তুই যে জায়গায় বসে রয়েছিস সেই জায়গার পুরো পরিবেশ বদলে দেওয়ার সক্ষমতা আছে ওদের। কিভাবে? ধর তুই যে জায়গায় বসে রয়েছিস ওই জায়গাটুকু বাদে বাকি জায়গাটুকু যদি প্রাকৃতিক কারণে ধ্বংসপ্রাপ্ত হয় তোর চোখের সামনে, অথচ তুই যেখানে বসে রয়েছিস সেই জায়গা ধ্বংসপ্রাপ্ত হয়নি, তাহলে চারপাশ কেমন হবে? তোর নজরে কি আসবে? ধ্বংসযোগ্যই তো, চারপাশ একেবারে ধ্বংস হয়ে গেছে, কিন্তু তোর জায়গা একদম ঠিক। ঠিক তেমনি তুই যে জায়গায় বসে রয়েছিস সেই জায়গাটুকু বাদে বাকি জায়গাটুকু কে ওরা এমন ভাবে বদলে দিতে পারে তোর সামনে যা মনে হবে যে একদম ভিন্ন, ওই একই রকম, কিন্তু ওরা প্রাকৃতিক ভাবে এই জায়গাকে পরিবর্তন করছে না, বরং তোর সামনে এমন এক ধরনের ছায়া তৈরি করছে যে ছায়াটা তৈরি হওয়ার পরে তোর মনে হবে আশপাশ ধ্বংস হয়ে যাচ্ছে। এমনই দেখা দিবে সামনের দিকে, এমনও দেখা দিবে যে পুরো ঘর পড়ে যাচ্ছে, এমনও দেখা দিবে তুই যে জায়গায় বসে রয়েছিস সেই জায়গাটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে, আবার এমনও দেখা দিবে চারপাশে আগুন ছেয়ে গেছে। ভয় পাস না, আগুনের তীব্রতা তুই টের পাবি, প্রচন্ড তাপর তুই টের পাবি, তোর মন বলবে যে এখন এখান থেকে দৌড়ে পালাই, প্রচন্ড ধোঁয়া তুই টের পাবি, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, কিন্তু লেগে থাক, লেগে থাকতে হবে তোকে। সব ধরনের বাধা দেবে, সেই বাধাগুলোকে ভয় পাস নে, এখন তো মধ্যবর্তী সময় পার হলো, আরো বিকট ভাবে হাজির হবে সামনের দিকে, আর তোর মনকে নিয়ে সবচেয়ে বেশি খেলবে, কারণ তুই এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিস অনেক আগেই, তুই জায়গা তোর এত সহজে পৌঁছানোর কথা না। মুনতাসির যখন চিল্লায় বসেছিল তখন কিন্তু বয়োজ্যেষ্ঠদের এই কথাটাই সে ভাবছিল, চোখ বন্ধ, তার আশপাশে কোন রকমের অ্যাক্টিভিটি নেই, একদম শান্ত চারপাশ। হঠাৎ করেই ওর এক অদ্ভুত কথা মনে পড়ল, এই অদ্ভুত কথা তার মনে পড়ার কথা নয়, সে ছোটবেলায় একটা জায়গায় খেলছিল পানির খুব কাছে, সেদিন সে পানির ভিতরে কাকে জানি দেখেছিল, দেখে সে ভয় পেয়েছে, ভয় পেয়ে সে চিৎকার করে বাড়ির দিকে দৌড় দিয়ে গেছে, পানির ভেতর থেকে সেই জিনিসটা এসেছিল। কি দেখেছিল সেই বয়সে ততটুকু তার মনেই নেই আজ পর্যন্ত, কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে সে ওই ওই চেহারাটাই দেখেছিল সেদিন সেই ছোট থাকতে। অর্থাৎ অতীতের এমন এক কথা তার মনে পড়ল, অতীতের এমন এক ইঙ্গিত তার চোখের সামনে ফেলে দিল এখন, যে ঘটনা ঘটে গিয়েছিল কিন্তু সেই ঘটনা ঘটার সময় চারপাশের ব্যাপারে তার কোনো উপলব্ধি ছিল না। নিজের ভয় পাওয়ার কারণে সে দৌড় দিয়েছিল, চোখে দেখেছিল ঠিকই কিন্তু সেটা তার মনে নেই, কারণ ভয় পাওয়ার পরে মানুষ অনেক কিছু মনে রাখতে পারে না। আর যখন কারিন চিন্তা শক্তির উপরে ব্লকেট দাঁড় করিয়ে দেয়, তখন সহজে সেই মেমরিগুলো ফেরত আসে না। কেবল যখন বান্দা নিজের উন্নতির পথে এগোতে শুরু করে, ধীরে 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 তার সেই যমন স্মৃতিগুলো উন্মুক্ত হতে থাকে, অতীতে দেখার চেহারাটাকে সে একেবারে সাথে সাথে মনে করতে পারে। ওই দিন সে যখন ওই পানির পাড়ে খেলছিল, ওইটা পানির সাধারণ কোনো পাড় ছিল না, ওইটা কোনো পুকুর ছিল না, ওইটা ছিল একটা নদী, একেবারে ঝকমকে পরিষ্কার নদী, যার নিচে বালক কণাটা পর্যন্ত দেখা যায়, প্রায় 5-6 হাত অবধি। সেইখানে সেটা মানুষকে দেখেছিল যে ডুবন্ত অবস্থায় তার দিকে তাকিয়েছিল, আর সেই মানুষটা অন্য কেউ না, সে টিপ পরা মহিলা। কিন্তু সে টিপ পরা মহিলাকে সে ডুবন্ত অবস্থায় দেখেছিল, সে পানির নিচ থেকে এমন ভাবে এসেছে যেন সে ভয়ঙ্কর কোনো জলপরী। এখন এমনটাই মনে হচ্ছে সে সেই অতলে অন্ধকারে থাকা ভয়ঙ্কর কেউ, যে তার চোখের সামনে এসে বসে থাকে, তার সাথে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করে, আবেদনময় ভং দেখায়, আবার ভয়ও দেখায়। তাহলে শত্রুর সাথে সম্পর্ক কি? এটা অনেকটা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চিল্লা পালন করে যাচ্ছে, চিল্লা পালন করে যাচ্ছে, এবং আস্তে আস্তে সে শুনতে পাচ্ছে তার কণ্ঠের বাইরেও আরো কয়েকটা কণ্ঠ একই সময়ে বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন ভয় লাগে না, এখন ভয় লাগে না, এক ধরনের শব্দ সে শুনতে পায়, দপদপ দপদপ, যেন দূরে কেউ দপদপ করে চলাফেরা করছে, একদম এমন ভাবে যে এই ঘরেরই একদম কোনায়, যেন ঘরটা হঠাৎ করে অনেক লম্বা হয়ে গেছে, একটা বড় হল রুমের মতো। ওই হল রুমের এক কোনায় ওই দপদপ দপদপ করে কে জানি লাফিয়ে বেড়াচ্ছে, আর সে কণ্ঠস্বর তার সাথে সাথে একই ভাবে চিল্লা পালন করে যাচ্ছে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, বরং আজ কেন জানি ওর মনে হচ্ছে পুরো সিচুয়েশনের উপরে ও নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে। মুনতাসির স্পষ্ট ভাবে বুঝতে পারছে পুরো সিচুয়েশনের উপরে সে এখন নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে। তার চোখের সামনে যদি কোনো দুর্ঘটনাও ঘটে, সে ভয় পাবে না, সে কেঁপে উঠবে না, তার কোনো অনুভূতি জাগবে না। তারপরও তারপরও শত্রু অতি চালাক আর অতি ধনুন্ধর, সে তার রাস্তা খুঁজে বের করবেই। শত্রু জানে, শত্রু জানে যে এইখানে বসে চিল্লা পালন করছে তার তার শক্তি কিভাবে কমাতে হয়, তাকে কিভাবে আঘাত করতে হয়। ঠিক সেই সময় এক অদ্ভুত উজ্জ্বল নরম একটা আলো পুরো ঘরকে আলোকিত করে তুলছে, পুরো ঘরকে আলোকিত করে তুলছে এক উজ্জ্বল নরম আলো। কাজিনের প্রবেশ ঘটল, যেন অত্যন্ত পবিত্র এই সত্তা, এই সত্তা থেকে যে বিকিরণ ছুটে আসছে তার দিকে, সেই বিকিরণ যেন তাকে আরো বেশি মোহিত করে তুলেছে। মানে এই সত্তাটা অত্যন্ত পবিত্র, অত্যন্ত পবিত্র। সেই সত্তা তার সামনে ধীরে ধীরে চলে এলো, কিন্তু সে একবারের জন্য সেই সত্তার দিকে তাকায়নি। সে তার দৃষ্টিসীমা রেখে দিয়েছে সেই অংশটুকুর দিকে যেখান থেকে সে ওই যে গোল দাগ দিয়ে নিজের সীমানা প্রাচীর রেখেছিল। নজর সবসময় ওইখানেই রাখে এখন। সেই অত্যন্ত পবিত্র সত্তা তার যত কাছে আসছে, আলো এত বেশি উজ্জ্বল হচ্ছে যে সে আর চোখ মেলে রাখতে পারছে না। চোখ বন্ধ থাকা অবস্থায়ও তার মনে হচ্ছে আলো অনেক। সে পবিত্র সত্তা তাকে বলে উঠল, তোমার দুঃখে আমি ব্যথিত। তুমি অনেক কষ্ট পেয়েছ তোমার জীবনে, সে কষ্টগুলোকে সে এমন ভাবে তার সামনে বয়ান করতে শুরু করলো যেন সে মুনতাসিরের ব্যাপারে মুনতাসিরের চাইতে বেশি জানে। সে মুনতাসিরকে বলল, তোমার ভেতরে অনেক কষ্ট, এই কষ্টকে তুমি লুকিয়ে রাখবে আর কতদিন? এই কষ্ট থেকে তোমার মুক্ত হতে হবে। তুমি যদি মুক্ত না হও, তুমি সামনে এগোতে পারবে না। তোমার জন্য আলো অপেক্ষা করছে সামনে। তুমি খুব সামনের দিকে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছ, কিন্তু তোমাকে তোমার গ্লানিটুকু মুছে ফেলতে হবে। তোমার কষ্টকে তোমার ভেতরে দাফন দিয়ে দিতে হবে। তুমি তোমার কষ্টকে সব সময় পালন করতে পারো না। এইভাবে দেখো, তুমি খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছ। আস্তে আস্তে তোমার সামনে এমন সব রহস্য উন্মোচিত হবে তুমি কল্পনাও করতে পারবে না। আমরা আসব তোমার সামনে, আমরা অবশ্যই তোমার সামনে আসব, কিন্তু তোমার এখনো অনেকখানি পথ বাকি। আমাদের ডাকের পর একবার সাড়া দিও। আজ তোমাকে সাড়া দিতে হবে না। এরপরে সে পবিত্র সত্তা সেখান থেকে যেন উঠে হাওয়ায় মিলিয়ে গেল। চোখ বন্ধ ছিল, কিন্তু আলোর প্রচন্ড তেজ, সে তেজ না হঠাৎ গায়েব হয়ে গেছে। যদি আলো চোখের উপরে পড়ার পরেই যদি একটা লাইটের বাটন চেপে যদি আলোটাকে নিভিয়ে দেওয়া হয়, তারপরে চোখের পাতার উপরে যে অনুভূতিটা আসবে হুট করে অন্ধকার নেমে আসার, সে অনুভূতি পাওয়ার পরে সে চোখ খুলল। একটা অদ্ভুত ব্যাপার সে লক্ষ্য করল। সেই অদ্ভুত ব্যাপারগুলো হচ্ছে, যখন টিস্যু জাতীয় কাগজ, যে কাগজগুলো আগুন লেগে যাওয়ার পরে উপরের দিকে ছাইয়ের সাথে উঠতে থাকে আগুন, হালকা কণার মতো পুরো ঘরে ছেয়ে আছে সেই হালকা কণা আগুনগুলো, মানে উপরের দিকে উঠে যাচ্ছে, উঠতে উঠতে নিভে নিচের দিকে পড়ে যাচ্ছে সেই কণাটা, যেন অসংখ্য টিস্যু জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই টিস্যুগুলো উপরে উঠেছে এবং জ্বলতে 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 নিজের শক্তিটুকু সমস্ত ক্ষয় করে ছাই হয়ে নিচে পড়ছে। এখন বাস্তবে কোনো ভিমরতি নয়, কোনো ভেলকি নয়। ঠিক সেই সময় সে একটি কণ্ঠ শুনতে পায়, আর সেই কণ্ঠ তাকে বলে, কোনো কথায় কোনো কথায় সাড়া দিস না, চালিয়ে যেতে থাক। ওরা তোর সাথে কথা বলবে, তোকে বোঝাবে তুই একদম ঠিক, তারপরও কোনো কথা বলবে না, নিজের কাজ করতে থাক। তার কানে কাছে একদম ফিসফিস করে বলে, এমন ভাবে বলল। এই কণ্ঠস্বরটা সে প্রায় শুনছে। তার সাথে চিল্লা পালন করার সময় একইভাবে বলতে থাকে, তার মতো করে, কিন্তু কণ্ঠস্বরটা এরকম একদম ডিস্টর্টেড, ভাঙা, অনেকটা ডিমোনিক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা মার্বেল পড়ার শব্দ হলো। মার্বেলটা কয়েকটা লাফ দিল যেন মার্বেলটাকে কেউ ছুঁড়ে বেড়াচ্ছে। তারপরে মার্বেলটা গড়িয়ে আসতে লাগলো এবং সেই একটা মার্বেলের পেছনে আরো কতগুলো মার্বেল পড়ার শব্দ, এক এক করে মার্বেলগুলো গড়িয়ে আসার শব্দ সে নিজের কানে শুনতে পাচ্ছে। এত দ্রুত সেই মার্বেলগুলো গড়িয়ে গড়িয়ে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু অদ্ভুতভাবে তার যেই গোলাকার সীমানা প্রাচীর দেওয়া, সেই গোলাকার সীমানা প্রাচীরের আশপাশ দিয়ে সেই মার্বেলগুলো সরে যাচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা নারকীয় কণ্ঠস্বরে মহিলা কণ্ঠের হাসি। এমন নারকীয় সেই কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর শোনার পরে মনে হবে যে হয়তো কয়েক শত বছর পুরনো কোনো ডাইনি কোনো পৈশাচিক আনন্দে সে অট্টহাসিতে মেটে উঠেছে। মেতে ওঠাটাই স্বাভাবিক, কারণ সে তো ডাইনি, কোনো না কোনো কারণে সে খুশি হয়েছে। এমন কিছু শব্দ, যে শব্দগুলো কখনো কল্পনা করা খুব কঠিন, যেন অনেকগুলো রাক্ষসে একত্রিত হয়ে একটা মৃতদেহ থেকে খুবলে খাবলে মাংসগুলো নিয়ে মুখের ভিতরে কচমচ করে শব্দ করছে। তার পাশে, একদম তার পাশে, তার কোলাকার সীমানার ঠিক পাশে হালকা একটু চোখ সেক করল। চোখ খোলার পরে সেই আবছা অন্ধকার যেহেতু শুয়ে এসছে, সে দেখতে পাচ্ছে তিনজন রাক্ষসের মতো মানুষ, তিনজনই এক শ্রমিকের মতো, কিন্তু জম্বির মতো দেখতে। কারোর চেহারার এক পাশ পুড়ে গেছে, কারোর চেহারার এক অংশ উড়ে গেছে, কারোর মগজের এক পাশ দেখাই যায় না, কোন রকম নাক আর মুখ। এমন এক অদ্ভুত রাক্ষসেরা তার সামনে বসে, একটা দেহ থেকে মাংস খুব লেগেছে, সে দেহটা তাদের সামনেই একেবারে সেই গোলাকার সীমানা প্রাচীরের কাছে তাকিয়ে সে দেখছে। ভয় লাগে, সে শব্দগুলো ভেতরে ভয় ধরায়, তারপরও সে চোখ বন্ধ করে চিল্লা পালন করে যাচ্ছে। আর ওদিকে ওরা তৃপ্তি সহকারে যে মাংসগুলো চিবিয়ে খাওয়ার সময় যে শব্দগুলো করে, সেই শব্দগুলো তারা করে যাচ্ছে, মানে যেন তারা অত্যন্ত তৃপ্ত আজকে, যেন তারা অনেক বেশি ক্ষুধার্ত। সে তিন রাক্ষসে খুব বিশ্রী ভাবে শব্দ করে যাচ্ছে তার চারপাশে, তারা সে বডিটাকে টানা হ্যাচটা করতে শুরু করেছে, তিনজনই ঝগড়া করছে অদ্ভুত রাক্ষসীয় কণ্ঠস্বরে। আমাকে দে, তাকে দে, তোমাকে দে, তোমাকে দে, তুই খা, আমি খাব, ওইটা আমার, ওইটা তোর, এরকম তারা নিজেরা নিজেরা ডিসাইড করছে তারা ওই দেহের কোন অংশ কিভাবে খাবে। এমনকি বুকের হাড়ের ভেতরে যে অস্থিমজ্জা থাকে খুব কম, সেটাও তারা একজন আরেকজনকে বলছে। কোন জায়গায় সবচেয়ে বেশি অস্থিমজ্জা থাকে সেটাও একজন আরেকজনকে বলছে, তা হচ্ছে পায়ের হাড়, যেতে শরীরের কোনো পা নেই, ঠিক কোমরের উপর থেকে এই শরীরটা। তারা এখন অস্থিমজ্জা খাওয়ার জন্য কোন অংশটুকু বেছে নেবে, হাত। হাতের ভেতরে অস্থিমজ্জা কম, কিন্তু তারপরও তারা ওই হাত ভাঙার যে শব্দ, এই সমস্ত কিছু মুন্তাসিরের কানে যাচ্ছে। আজ একটু সে বাধা পাচ্ছে, কারণ এই শব্দগুলো অত্যন্ত বিশ্রী, অত্যন্ত নিদারুণ যন্ত্রণাময়, কিন্তু তাকে খুব বাধা দিচ্ছে আজ চিল্লা কন্টিনিউ করার জন্য। একটু হলেও শব্দ কমা জরুরি। ঠিক সেই সময় ব্যান্ড বাজার মতো করে শব্দ তো শুরু করলো, যেন একদল মানুষ ঢাকঢোল আর ব্যান্ড বাজিয়ে আনন্দ করতে করতে তাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। প্রচন্ড শব্দ, বেয়ারা বাজার শব্দ, ব্যান্ডের শব্দ, হুইসেলের শব্দ, বাঁশির শব্দ, বিভিন্ন রকমের শব্দ, ব্যান্ড বাজাচ্ছে একেবারে বাড়ির সামনে, হই হুল্লোড় আর এদিকে রাক্ষসের শব্দ। কনসেন্ট্রেশন ধরে রাখা অত্যন্ত কঠিন। এই অবস্থাতে নিজের কানের মধ্যে আঙ্গুল দিয়ে বলতে লাগলো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শব্দ কমে না, সেই ব্যান্ড বাজার শব্দ যেন আরো কাছে এসে পড়েছে। ঠিক ওই দরজার সামনে, ঠিক ওই দরজার সামনে, যে দরজা দিয়ে এই ঘরের ভেতরে ঢোকে। বিকট ভাবে শব্দগুলো হচ্ছে, কারণ অনেকগুলো মানুষ মিলেই তো ব্যান্ড বাজায়, সাথে হই হুল্লোড়। এমন ধরনের হই হুল্লোড় কখনো ক্রিকেট ম্যাচ খেলার সময় হয় গ্রামে গঞ্জে, আবার কখনো শহরে কোনো নেতার বক্তৃতার আগে বা কোনো র্যালির আগে হয়। ধুমসে বেজে যাচ্ছে সেই শব্দ, আর রাক্ষসগুলো, সেই রাক্ষসগুলো না সেখান থেকে সরে যাচ্ছে, ওদের খানা শেষ। ওরা ক্রল করতে করতে যে ওই রুমটা, যে রুমটা এখন হুট করে মনে হচ্ছে একটা এল শেপের করিডর, সে এল শেপের ডান দিক দিয়ে ওরা ক্রল করতে করতে চলে যাচ্ছে। কোন দিকে চলে যাচ্ছে? ওদিকে দেয়াল তো আবার দেখাই যাচ্ছে না। আজ মনে হচ্ছে সে বাগানের রাস্তা সে আগের মতো। ব্যান্ডের শব্দ এতটা কাছে যে সহ্য করা যাচ্ছে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ধাম করে দরজাটা পাড়ি মারা শব্দ হলো, যেন দরজাটা ভেঙে কেউ ভেতরে ঢুকেছে, এবং ভেঙে ভেতরে যারা ঢুকেছে তারা সবাই ব্যান পালাচ্ছে। প্রচন্ড শব্দ তার চোখের সামনে। এই পর্যায়ে সে তাদের দিকে তাকায়, প্রত্যেকটা মানুষের চেহারা সে দেখতে পাচ্ছে, জ্বলে যাওয়া শরীর, সাদা জ্বলন্ত চোখ, কারোর কাপড় ছিঁড়ে গেছে, কারোর কাপড় অল্প একটু লেগে রয়েছে নিজের শরীরে, কিন্তু শরীরগুলো সমস্ত ফোসকায় ভরা, আর কিছু কিছু ফোসকা থেকে তো পানি গুড়ি গুড়ি পড়ছে। চোখের সামনে যারা ব্যান্ড বাজাচ্ছে তারা সবাই জম্বি। চোখের সামনে তারা এমন ভাবে ব্যান্ড বাজাচ্ছে, ও তাকিয়ে দেখতে পাচ্ছে শুধু ওদের দিকে। কিছু সময়ের জন্য থমকে গেছে তার চিল্লা, কিন্তু সে সেখান থেকে উঠে দাঁড়ায়নি। চিল্লা পালনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, চিল্লা যদি থামিয়ে দেয় ওইখান থেকে দৌড় দিয়ে পালানো যাবে না। দৌড় দেওয়া মাত্রই, অর্থাৎ সেই সীমানা প্রাচীর থেকে বের হওয়া মাত্রই চিল্লা ভঙ্গ হয়ে যাবে। তাদের থেকে সে তাকিয়ে রয়েছে, সামনে পেছনে ডানে বামে অগণিত লোক, যারা সম্বের মতো দেখতে, তারা বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজাচ্ছে তার চোখের সামনে। এক অদ্ভুত ভয়ঙ্কর নারকীয় দৃশ্য। ঠিক সেই সময় যারা ব্যান্ড বাজাচ্ছিল তারা কিছুটা সরে গেল, যেন একজনকে তারা এগিয়ে আসার জায়গা দিচ্ছে। কে এগিয়ে এসছে জানেন? সেই শত্রু, সেই বিভীষিকাময় শত্রু যার হাতে ছিল, যার হাতে ছিল তার পরিবারের একজনের মাথা। আজ সে এগিয়ে আসছে, ঠিক সেই নারকীয় ভঙ্গিতে সে এগিয়ে আসছে। সে যত এগিয়ে আসছে তত ব্যান্ড বাজার শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে। সে ব্যান্ড বাজার শব্দ ধীরে ধীরে কমে যেয়ে রূপান্তরিত হচ্ছে এক অদ্ভুত কান্নায়, এক অদ্ভুত কান্নায়। শত্রু তার সামনে চলে এসেছে। আজ তার হাতে এমন বড় এক চাপাতি, যে চাপাতির আঘাতে একটা মানুষের কল্লা পড়ে যাওয়াটা অত্যন্ত সহজ। শত্রু তার দিকে নজর রেখেছে, যে শত্রুর সামনে এনে রাখা হলো একটা মানুষকে, ওই মানুষের মুখ আবার বাধা, সে মানুষটা অন্য কেউ না, যাকে সে অত্যন্ত পছন্দ করত, যার জন্য সে এত কষ্ট পাচ্ছে, কারণ সে আর দুনিয়াতে নেই সে মানুষটা। কিন্তু সেই মানুষটা, সেই মানুষটার প্রতি তার এখনো কোনো টান নেই, কেবল ঘৃণা ছাড়া। তবুও শত্রু কেন তাকে নিয়ে এল? তার চোখের সামনে সেই শত্রু তার সেই প্রিয়তম মানুষটার গলা কাটতে শুরু করে, ঠিক যেভাবে জবাই করে ঠিক সেইভাবে। অত্যন্ত গ্রাফিক, অত্যন্ত গ্রাফিক সেই দৃশ্য। তবুও সে তাকিয়ে দেখছিল, এই প্রথমবার সে কোনো ভয় পায়নি, বরং তার যে ঘৃণা ছিল সেই ঘৃণার কারণে সে যেন ভেতরে এক আনন্দ অনুভব করল। ততক্ষণে তার মাথা কেটে আলাদা করে ফেলা হয়েছে, তার হাত পা দেহ থর থর করছে। তখন মাথাটা যখন কেটে চুল ধরে সে মাথাটা তার সামনে ঝুলিয়ে ধরল, চোখের পাতা লাফালাফি করছে, চোখ কেমন জানি করছে, গলা কিছু একটা করছে, গালগুলো কেমন জানি অদ্ভুত ভাবে কথা বলার চেষ্টা করছে, ওইখান দিয়ে যেন সে নিঃশ্বাস নেওয়ার শেষ চেষ্টাটা করছে, কিন্তু তার শরীর থেকে তো মাথাটা আলাদা হয়ে গেছে। এটা কয়েক মুহূর্তের জন্যই হয়, তারপরে সব শান্ত। সে চেহারা দেখে আজ সে ভয় পাচ্ছে না, বরং কেমন যেন এক ধরনের স্যাটিসফ্যাকশন সে অনুভব করল। বলল, তো শেষ পর্যন্ত মরতে তো দেখলাম। মুন্দাসের সেই আনন্দ অনুভব করল, যে আনন্দ তার জন্য বিপদের রূপে সামনে দিনগুলোতে হাজির হবে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি শুনে ফেললাম চিল্লার পঞ্চম পর্ব। আশা করি আপনাদের সবার মাহের রমজানের দিনগুলো ভালো কাটছে। আর আমরা যে ঘটনাটা শুনে আসলাম মাত্র, এটা হচ্ছে এখন সে মধ্যবর্তী সময় সে পার করে এসছে গত পর্বে। এখন মধ্যবর্তী সময় অর্থাৎ হচ্ছে 20 দিন 21 দিনের পরের সময়টুকু, কারণ চিল্লা সবসময় কন্টিনিউ হয় 41 দিনের হিসেবে। যে কোনো ধরনের চিল্লা মানুষ 41 দিনের হিসেবে পালন করতে পারে, যে কোনো আমল মানুষ 41 দিনের হিসেবে করতে পারে। তো এই মধ্যবর্তী সময় পার হওয়ার পরে কিছু ঘটনা ঘটে। এই যে ঘটনাগুলো এই মুহূর্তে ঘটছে, এই ঘটনাগুলো মধ্যবর্তী সময়ের পরে হওয়ার কথা ছিল। অর্থাৎ মধ্যবর্তী সময় যে ঘটনাটা ঘটে সেটা আরো পরবর্তীতে ঘটার কথা ছিল, কিন্তু মুন্দাসিরের ক্ষেত্রে সেটা খুব আগে আগে ঘটে গেছে। মানে মধ্যবর্তী সময় পর্যন্ত অনেক কিছু অনুভব করে না কেউ, কিন্তু মুন্দাসির শুরু থেকে অনুভব করছিল। এবং মধ্যবর্তী সময়ে এসে 10-12 দিন পরে যে ঘটনা ঘটত সেই ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। অর্থাৎ শত্রু অত্যন্ত অ্যাক্টিভ হয়ে পড়ছে। শত্রুটা কি তা এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। কেন চিল্লাতে সে নেমে গেছে সেটা আমরা এখনো জানি না। অবশ্যই সে সেই কারণ জানে, বলে একটা মানুষ কেন জীবন ঝুঁকি নেবে। এবং এই যে কেন বলা হয় যে চিল্লার শেষের দিনগুলো অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ এখনই ওর উপরে কিন্তু সেই শেষের দিনের পরীক্ষাগুলো চাপানো শুরু হয়ে গেছে। এগুলো পরীক্ষা নয় আসলে, কারণ শত্রুতা তো একটা বিরাজ করছেই। এবং শত্রুতার বাইরেও যখন চিল্লাগুলো পালন করা হয়, বিভিন্ন কারণে বিভিন্ন রকমের সিচুয়েশনের কারণে বিভিন্ন ঘটনা ঘটতে শুরু করে। বিশেষ করে যে সেই ওয়ার্ম একটা আলো, মানে নরম পবিত্র একটা সত্তাকে সে যে অনুভব করল। অনেক সময় হয় এই ঘটনা, অনেক সময় এরকম হয়। আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি আপনাদেরকে বারবার বলেছি, আমি এরকম আলো টের পেয়েছি। আমি তাহাজুদের সময় এরকম আলো দেখেছি, আমি আপনাদেরকে বলেছি না। আমার প্রথম ঘটনাটা সেইখানে কিন্তু আমি স্পষ্ট বলেছিলাম যে আমার জন্য আমার ব্যাপারে কথা বলা হচ্ছে এক জায়গায়, যেখানে জিন বসেছিল আরেক রোগীর ভেতরে, তারা নিজেরা সেই জিনকে ছাড়ানোর চেষ্টা করছে। তখন হঠাৎ একজন বয়স্ক জিনের আবির্ভাব ঘটে সেই মানুষের উপরে, এবং তিনি তখন আমার কথা বলছিলেন। এবং আমি সেই সময় কিন্তু তাহাজ্জুদে দাঁড়ানো, এবং আমি সেই ওয়ার্ম আলোটা, সেই উজ্জ্বল আলোটা টের পেয়েছিলাম। আলোটা যেন আমার জানলা দিয়ে আমার ঘরে প্রবেশ করেছে, এবং আমার কাছে সেই আলোটা মনে হয়েছিল কেন জানি যেটা এয়ারপ্লেনের আলো, মানে বিমান চলাফেরা করে না, আমার কাছে এখনো মনে হয় যে বিমানের আলোটাই আমার ওই ঘরের ভিতরে ঢুকেছে, যেটা সম্ভবই না, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়। তো এই ওয়ার্ম আলো দেখা দেয়, এই ওয়ার্ম আলো আসে, কখনো আসে আবার কখনো আসে না। হয়তো কেউ প্রথম চিল্লায় অনেক কিছু দেখে, পরবর্তী চিল্লাগুলোতে আসে আরো অনেক কিছু দেখে। এমন নয় যে একটা চিল্লা পালন করলে আপনি আধ্যাত্মিকভাবে শক্তি পাবেন। এখন মানুষ চিল্লা পালন করে বিভিন্ন কারণে, এখন নিয়তের উপর নির্ভর করে মানুষ আসলে কোন জিনিসটা পাবে। আপনি ভালো মানুষ হন বা খারাপ মানুষ হন, কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে এভারেস্ট চূড়ায় ওঠা। একজন ভালো মানুষও এভারেস্ট চূড়ায় উঠতে পারবে না, এবং একজন খারাপ মানুষও এভারেস্ট চূড়ায় উঠতে পারবে না। দুজনের জন্যই কিন্তু উচ্চতা সমান, কোনো দিক দিয়ে কম নয়। এখন দুইজনের খাটনির কিন্তু ধরন দুই রকম, সেটা ওই দুজনের মনস্তাত্ত্বিক কন্ডিশনের উপর নির্ভর করে, তাদের শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করে, তাদের উইল পাওয়ারের উপর নির্ভর করে। চিল্লাটাও কিন্তু এরকম। এখন কে কোন কারণে কোন নিয়তে করছে সেটা অস্পষ্ট এখন পর্যন্ত। আমরা মুন্দাসিরের ব্যাপারে যেটা এখন পর্যন্ত জানি সেটা হচ্ছে পারিবারিক এক শত্রু বিরাজ করছে। বংশ অনেকগুলো ছেলে রয়েছে, কিন্তু ওই আয়না পড়ায় কেবলমাত্র তারা মুন্দাসিরের মুন্দাসিরকেই দেখেছে। তারা সিলেক্ট করেছে মুন্দাসিরকে, এবং তার জার্নিগুলো কিন্তু আমরা দেখে আসছি এখন। এখন কিন্তু তার একটা হাতিয়ার দাঁড়িয়ে গেছে, ঘৃণা। ওই হাতিয়ার যখন দাঁড়িয়ে গিয়েছে, এখন কিন্তু তাকে ভয় দেখানো খুব কঠিন হয়ে পড়ছে। এই অবস্থায় বরং তার ঘৃণাকে স্যাটিসফাই করার চেষ্টা করা হবে। ঠিক ওই ঘটনাটা কিন্তু ঘটলো শেষের দিকে। শেষের দিকে কি ঘটলো তো দেখ শুনলেন না, যাকে সে এখন ঘৃণা করে তার সে প্রিয়তম মানুষ। কোন কারণে ঘৃণা করে তা কিছুটা আন্দাজ এখন হয়তো করতে পারি আমরা, কিন্তু হয়তো সামনের দিকে সেটা খোলাসা হতে পারে নাও হতে পারে। কিন্তু যখন তার সেই প্রিয়তম মানুষটাকে জানে যে সে জীবিত না, কিন্তু তারপরও যখন তার চোখের সামনে জবাই করা হচ্ছে, সেই জিনিসটাকে উপভোগ করছে, এটা একটা খুবই খুবই নেগেটিভ সাইন। একটা মানুষ যখন চিলা পালন করছে তার ভেতরে নেগেটিভিটি থাকার কথা না, অর্থাৎ ওর তার ভেতরে অর্থাৎ মুন্তাসিরের ভেতরে কিন্তু নেগেটিভিটি জমা শুরু হয়ে গেছে। সেই নেগেটিভিটি কিন্তু একদম স্পষ্ট, সেটা হচ্ছে শুধুমাত্র ওই এক ব্যক্তি কেন্দ্রিক, তার সেই প্রিয়তম মানুষটাকে কেন্দ্রিক। এখন আপনার ভেতরে আরেকজনের প্রতি ঘৃণা জন্মাতেই পারে, কিন্তু সেটা এই মুহূর্তে একটা হাতিয়ারে পরিণত হয়েছে, যে হাতিয়ারটা সে সব জায়গায় ব্যবহার করতে পারছে। এই হাতিয়ারটা সে ব্যবহার করার ফলে সে ভয়ও পাচ্ছে না, ঠিক তেমনি এই হাতিয়ারটা ব্যবহার করার ফলে তার ভেতরে তার যে সৎ সত্তাটা, সেই সৎ, সেই সততা ভাবটা, সেটা কিন্তু ধীরে ধীরে মরতে শুরু করেছে। নইলে সে চোখের পানি একবার হলেও ফেলত, অথবা চোখ বন্ধ করে ফেলত, সে সেই কাটা মাথার দিকে সে ভুলেও তাকাতো না, কারণ কাটা মাথার দিকে তাকিয়ে সে স্যাটিসফ্যাকশন টের পাচ্ছে, সে স্যাটিসফ্যাকশন ফিল করছে। সে আনন্দ ফিল করবে কেন? কেন সে আনন্দ ফিল করবে? তার তো আনন্দ ফিল করার কথা না। তার মানে বুঝতে পারছেন, ভালো একটা কাজে হোক বা খারাপ একটা কাজের জন্যই হোক, সে যখন চিল্লাটা শুরু করেছে তার মনস্তাত্ত্বিক কন্ডিশন ডে ওয়ান থেকে মধ্যবর্তী সময় পার করে এখন যে আবার যে কিছুদিন পার হচ্ছে, এই কয়েকদিনের ভেতর কিভাবে বদলে গেছে? ঘৃণা তার উপরে এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে এখন এটা একটা হাতিয়ার রূপে সামনে প্রকাশ পাচ্ছে। আজ কখন একটা মানুষকে জবাই করার দেখতে চাইবেন না, কারণ এতে ব্লাড শেড দেখতে চাইবেন না, কিন্তু ঘৃণার কারণে আপনি সেটা পারবেন। যদি আপনার তার প্রতি ঘৃণা থাকে এবং তার ওই ঘৃণাটা তখন আপনাকে আরেকটু সাহায্য করে সে দৃশ্য দেখার জন্য আপনাকে আরেকটু উদ্বুদ্ধ করে সে ঘৃণা, আপনি তার দেখলেন, অবশ্যই হয়তো বয়োজ্যেষ্ঠরা এই ব্যাপারটা খেয়াল করবে। এখন বয়োজ্যেষ্ঠরাও কেন কিছু জিনিস কিভাবে জানতে পারে, প্রশ্ন আসতেই পারে। প্রশ্ন আসা মানে ভুল নয়, কারণ বয়োজ্যেষ্ঠরা এই ব্যাপারে আগে থেকেই অভিজ্ঞ, তাদের অভিজ্ঞতা রয়েছে বিধায়, তারা সেটা জানতে পারছে আর তারাও হয়তো সেই দিন পার করে এসছে। যখন বয়োজ্যেষ্ঠরা তাদেরকে বিভিন্ন ব্যাপারে গাইডলাইন দিবে, বিশেষ করে যখন একদিন ফজরের নামাজের সময় যে একজন বয়োজ্যেষ্ঠ চলে এসেছিল, কেন? কারণ তিনি সেন্স করতে পারছিলেন, অথবা তিনি যেভাবে হোক তার সেই ক্ষমতা বলে তিনি বুঝতে পারছিলেন মুন্তাসিরের একটু সাহায্য দরকার, সেই জন্য তিনি দরজার সামনেই পর্যন্ত চলে এসছেন, তাই না? তাহলে অর্থাৎ বয়োজ্যেষ্ঠদের এই মুহূর্তে মুন্তাসিরের উপর নজর আছে, এবং আমি বিশেষ করে হয়তো সামনের পর্বে আমরা দেখতে পাব বা শুনতে পাব যে বয়োজ্যেষ্ঠরা মুন্তাসিরকে গাইড করা শুরু করবে, কারণ তার মতো মানুষ এখন পর্যন্ত ঘটনা শুরু থেকে যা দেখে আসলাম আমরা, তার ভেতরে তার নেগেটিভিটি নাই, কিন্তু এই ঘৃণা নেগেটিভিটি যদি এইভাবে পুরো শরীর, পুরো অন্তর, পুরো রোহের উপরে যদি কব্জা করতে শুরু করে, তাহলে যে শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য এত কিছু, তা একদম বৃথা চলে যাবে, কারণ সে তখন শত্রুর পক্ষের লোক হতে সময় নেবে না। ঘৃণা ভেতরে এমন ভাবে ফুয়েল ধরাই দেয় আমাদের ভেতরে যে ওই ঘৃণা আমাদের আসল সত্তা, যে সৎ সত্তাটাকে, সেটাকে খুন করে ফেলতে পারে এবং মুহূর্তেই আমরা দানবে পরিণত হতে পারি। একটুও কঠিন না। এই জন্য বর্তমানে যে সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, এই সিচুয়েশনে খুব দ্রুতই হয়তো বয়োজ্যেষ্ঠরা ইন্টারফেয়ার করবে, তাদের মধ্যে থেকে কেউ না কেউ তো প্রত্যেক রাত্রে তার দিকে নজর রাখে অবশ্যই। আজ রাতের ঘটনায় অবশেষে তলব পাবে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে, এবং আমি এটাও বিশ্বাস করি যে এই ব্যাপারটা, এই যে ঘৃণাটা তার ভেতরে, এটার জন্য তাকে হয়তো কষ্ট হতে পারে, তাকে কষ্ট পেতে হতে পারে, অথবা তাকে একটা শাস্তি পেতে হতে পারে। কারণ আপনি যখন চিল্লায় বসছেন, এত স্পেসিফিক তো কোনো মন্ত্র পড়ছেন না, আপনি অবশ্যই কোরআনে কোন আয়াত পাঠ করছেন, অর্থাৎ আপনি আপনার রুহানি উন্নতি যাচ্ছেন, রুহানি শক্তিটাকে আনলক করার চেষ্টা করছেন, কারণ আপনি হচ্ছেন ফিজিক্যাল একটা বিইং আর শত্রুরা হচ্ছে তারা নন ফিজিক্যাল বিইং। তাদের নন ফিজিক্যাল বিইং এর সাথে কিভাবে লড়তে পারবেন? কেবল রুহানি শক্তি দিয়ে। তো সেই শক্তিটাকে আপনি আনলক করতে যাচ্ছেন, কিন্তু আপনার ভেতরে যদি একটা বিস্ফোরণ থাকে, আত্মার ভেতরে যদি এই বিষ ফোরা, যে বিষ ফোরা এই মুহূর্তে হচ্ছে ঘৃণা, আপনি সেই শক্তি আনলক করতে পারবেন না। বরং আপনার হয়তো কোনো না কোনো দিক দিয়ে উল্টো আপনি ম্যানিপুলেটেড হয়ে যেতে পারেন। বলেছি না যে একটা মানুষ সে যে এভারেস্টের চূড়ায় উঠবে সকলের জন্য সেটা সমান, কিন্তু কার কি নিয়ত, কার কি ইচ্ছা, কার কি মানসিক কন্ডিশন, কার কি শারীরিক কন্ডিশন, এই সমস্ত কিছু নির্ভর করে তার উপরে। সুন্দর বাবা, আমরা ইনশাল্লাহ আগামী পর্বে চিল্লার ষষ্ঠতম পর্বটা শুনব। আর বেশি দূর বাকি নেই, কিন্তু আর তিনটা পর্বই, 6, 7, 8, অর্থাৎ আমরা এখন মধ্যবর্তী সময় পার করে আরো একবার পার করে ফেলেছি। তারপরে রয়েছে বাকি তিন ভাগ, আর এই বাকি তিন ভাগে অনেক কিছু ঘটার কথা। বিশেষ করে যে বললাম শেষের দিনগুলোতে অনেক কিছু ঘটে যা এখনই শুরু হয়ে গিয়েছে। শুনব ইনশাল্লাহ আমরা একসাথে।
মায়াবাই ভৌতিকতার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি একজন মাঝির কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। তিনি পূর্বে নৌকা চালাতেন এবং নৌকা চালানোর পাশাপাশি তিনি যেই নদী বা বিলে তিনি নৌকা চালাতেন সেখান থেকেই তিনি জালের সাহায্যে টুকটাক মাছ ধরতেন। সে মাছগুলো তিনি বাজারে বিক্রি করতেন পরবর্তীতে। তো ওই মাঝির নাম ছিল মতিন মিয়া। তিনি পূর্বে এই পেশায় নিয়োজিত থাকলেও বর্তমানে তিনি সেই পেশাটা ছেড়ে দিয়েছেন কোন এক কারণে তিনি সেই পেশাটি ছেড়ে দিয়েছিলেন। তিনি একটি বিরাট বড় বিপদে পড়েছিলেন, যে বিপদ ওনার জীবনে কাল হয়ে এসেছিল এবং ওনার জীবন, ওনার পরিবার, ওনার সন্তান, মোট কথা ওনার জীবনের, ওনার পরিবারে একদম তছনছ করে দিয়েছিল সেই সমস্যাটা। 2009 কিংবা 2010 সালের কথা, মতিন মিয়ার বয়স তখন ছিল প্রায় 45 বছরের উপরে। তিনি তখন নতুন নৌকা কিনেছিলেন। পুরাতন যে নৌকাটা ছিল সেটা ওনার বাবার নিজের হাতে তৈরি করা নৌকা ছিল। সেই নৌকা দিয়ে তিনি এতদিন যাবৎ মাছ ধরে এসেছেন। ওনার বাবা মারা গিয়েছিল তখনকার সময় থেকে প্রায় 8 থেকে 10 বছর আগে। তো এরপর থেকে তার বাবার তৈরি করা সেই নৌকা দিয়ে মতিন মিয়া মাছ ধরত। তার বাবার সেই নৌকাটা যখন ব্যবহার করতে করতে পুরাতন হয়ে গিয়েছিল, সেটা একদম ব্যবহার অযোগ্য হয়ে গিয়েছিল, তাই সেটা পরিবর্তন করার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তখন। তো বাজার থেকে নতুন তিনি নৌকা কিনে এনেছিলেন এবং সেই নৌকা বিলের পানিতে তিনি বেঁধে রেখেছেন। ওনার একটা ছোট ছেলে ছিল তখন, বয়স ছিল প্রায় 8 বছর। তো বিকালবেলা যখন মতিন মিয়া তার নৌকা নিয়ে সে বিলের দিকে যাবে একটু মাছ ধরার জন্য, কারণ বিলের এক পাশে সে লম্বা বেয়ার জাল, যেটাকে তারা বলে থাকে, যে বেয়ার জাল সে পেতে এসেছিল, সেই বেয়ার জাল দেখার জন্য সে যাবে। এখন তার ছোট ছেলে হঠাৎ করে বায়না ধরে যে আব্বা আপনি নতুন নৌকা কিনছেন, আমার নিয়ে যান, আমার যাইতে খুব ইচ্ছা করতেছে, নতুন নৌকায় চড়তে খুব ইচ্ছা করতেছে। তো বারবার তার ছেলে তার কাছে অনুরোধ করতেছিল। তো তখন তিনি একটু চিন্তা ভাবনা করে দেখলেন যে আচ্ছা ঠিক আছে, ছেলেকে নিয়ে যাই, আমি যেহেতু একা যাব ছেলেকে সাথে করে নিয়ে যাই। তো মতিন মিয়া তখন তার ছোট ছেলেকে সাথে নিয়ে নৌকায় উঠে এবং দুজনেই রওনা দেয়। সময়টা ছিল বিকালবেলা। তো এমন একটা সময় তারা রওনা দিয়ে সেখানে যায় এবং বেয়ার জালগুলো চেক করতে থাকে, একটু পরপর উঠিয়ে মানে দেখতে থাকে যে মাছ লেগেছে কিনা। তো মতিন মিয়া যখন দেখতেছে বারবার, তার ছোট ছেলে বলতেছে আব্বা ওই যে বড় মাছ লাগছে, বড় মাছ লাগছে, দেখো বড় মাছ জালের মধ্যে নড়াচড়া করতেছে। তো মতিন মিয়া যখন ওদিকে তাকায় দেখে যে না কিছু নাই, একদম স্বাভাবিক। তো আবার একটু পরে যায়, আবার জাল তুলে, তখন তার ছেলে ওই যে নৌকার পিছনে বসেছিল আর মতিন মিয়া নৌকার সামনের অংশটাতে বসে জাল তুলছিল। তো আবার তার ছোট ছেলে আবার বলতেছে যে আব্বা ওই যে জালের মধ্যে নড়াচড়া করতেছে অনেক জোরে, এটা বড় মাছ, বড় মাছ, তুমি তুলো তাড়াতাড়ি। তা আবারও যখন ওই অংশটুকুতে মতির মিয়া জালটা টেনে তুলে দেখেছে না কিছুই নাই, একদম জাল খালি। তুষার তার ছেলেকে জিজ্ঞাসা করে, কিরে তুই কি আমার সাথে ফাজলামি করতেছিস? কই, কিছুই তো নাই এখানে। তো ছেলে বলতেছে যে, না আমি তো দেখছি বড় মাছের মতো কি যেন একটা ঝাঁপাইতেছে পানির মধ্যে, নড়াচড়া করতেছে, লাফাইতেছে, জাল থেকে ছুটে আসার চেষ্টা করতেছে, আমি তো দেখতেছিলাম আব্বা, আপনি দেখেন না? তো তখন মতিন মিয়া বলে, মতিন মিয়া সেটা ভাবে যে যাক ছেলে হয়তো ভুলতে গেছে বা তার মনের ভুল। তো এই ভেবে মতিন মিয়া আবারও সামনের দিকে জাল তোলার চেষ্টা করে। এমন একটা পর্যায়ে মতিন মিয়া যখন জালটা তুলে, ঠিক এই সময়ে মতিন মিয়া দেখে খুব সুন্দর একটা বড় মাছ, প্রায় এক হাতের চেয়ে লম্বা হবে, এত বড় মাছ তো এই জালে লাগার কথা না। কারণ মতিন মিয়ার যে জালটা ছিল বের জাল, সেটা ছিল একটু মিডিয়াম মাঝারি সাইজের মাছের জন্য, তো বড় মাছ এই জালে লাগার কোনো কথা না। কিন্তু মতিন মিয়া যে জিনিসটা দেখে যে বড় মাছটা একদম জালের সাথে পেঁচে, মানে তার পুরো শরীরে জালটা পেঁচে গিয়েছে মাছটা, এরকম একটা অবস্থায়। তো তখন ওই মাছটাকে তুলে নে একটু সময় করে সে মাছটার শরীর থেকে সে পেঁচানো জালটা খুলে তারপর মাছটাকে তুলে নে। তো ছোট ছোট বেশ অনেকগুলো মাছ হওয়ার কারণে সেই মাছগুলো নৌকায় তুলে এবং বড় মাছটাকেও তুলে। তো বড় মাছটাকে তুলে সে যখন সে ভাবে যে না আর এখানে থাকবে না, যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে, তার ছোট ছেলেকে সাথে করে নিয়ে আসছে, এমনি সন্ধ্যার আগের সময়টা ভালো না। তখন সে চিন্তা করে যে সে পাড়ের দিকে চলে আসবে। তো মতিন মিয়া তখন তার নৌকাটা ভিড়িয়ে একদম পাড়ের দিকে চলে আসে। তো পাড়ের যে অংশটাতে সে এসেছিল ওই অংশটাতে একটা বটগাছ ছিল। তো বটগাছটা অনেক পুরনো, সে একদম ছোটকাল থেকেই দেখে আসতেছে যে বটগাছটা যেরকম বড় ছিল ছোটকাল থেকে, এখনো এই বটগাছটা ঠিক সেরকম ভাবেই ওই বিলের পারে দাঁড়িয়ে আছে। তো বর্ষা মৌসুম থাকার কারণে বিলের পানি অনেকটা বেড়ে গিয়েছিল, যে কারণে একদম বটগাছের শিকড়গুলো, গোড়ার মধ্যে যে শিকড়গুলো ছিল সেগুলো মোটামুটি পানির তলে তলিয়ে গিয়েছিল। অল্প একটু জায়গা শুকনো ছিল, মোটামুটি এক দুইজন মানুষ বসতে পারবে বা দাঁড়াতে পারবে। তো মতিন মিয়ার আরেকটা বেড়জাল ছিল, বেড়জালটা ছিল এই যে এই বটগাছ থেকে, মানে এই পাড় থেকে একটু দূরে ওই পাশে। তো মতিন মিয়া ভাবে সে যে তার ছেলেকে নিয়ে আর ওইখানে যাবে না, তার ছেলেকে এখানে বসিয়ে রেখে, মাছগুলো দিয়ে এখানে বসিয়ে রেখে সে ওইদিকে যাবে। তখন তার ছেলেকে ওখানে বসায়, বটগাছের নিচে বসিয়ে সে যায় ওইদিকে, সে আবারও মাছগুলো তুলতে যায়। তো ওইখানে তুলতে যাওয়ার সময় সে যখন ওই জালের কাছে যায়, সে একবার একবার টাকায় ঘুরে তার ছেলের দিকে, সে দেখতে পায় যে তার ছেলে বটগাছের নিচে বসে আছে। তো তিনি আবারও মাছ তুলতেছিল, তো হঠাৎ করে তার ছেলে একটা চিৎকার শুনতে পায়, অনেক জোরে আব্বা বলে একটা চিৎকার দিচ্ছে তার ছেলে। তো যখন সে পিছনের দিকে ঘুরে তাকায়, মতিন মিয়া যে জিনিসটা দেখতে পায়, তার ছেলে উল্টা হয়ে ঝুলে আছে ওই বট গাছের ডালে। মনে হচ্ছিল কেউ তার পা ওই বট গাছের একটা ডালের সাথে বেঁধে রেখেছে এবং তার ছেলে দুই হাত নিচের দিকে ঝুলে আছে। সে চিৎকার করতেছে, আব্বা আমারে বাঁচাও, আমারে বাঁচাও, জোরে জোরে সে চিৎকার করতেছে। এই দৃশ্য দেখে মতিন মিয়া তখন কি করবে, তখন সে নৌকা নিয়ে যে সে পারে আসবে এই সময়টুকার সে তার মানে মাথা কাজ করছিল না। মতিন মিয়া তখন নৌকা থেকে লাফ দেয়, অর্থাৎ সাঁতরে যদি আসে সে এই পারে আসতে বেশিক্ষণ হলে গত 30 সেকেন্ডের মতো সময় লাগবে। তো সে করে কি, নৌকা নিয়ে আসতে যেহেতু দেরি হবে, সে করলো কি, নৌকা থেকে লাফ দিয়ে সে এক মানে সাঁতার কাটতে থাকে, অনেক জোরে জোরে সে সাঁতার কাটতে থাকে। সাঁতার কাটতে কাটতে সে পারে উঠে যায় এবং যখন সে দৌড়ে যেতে থাকে বট গাছের দিকে, তার ছেলে তখনও ঝুলেছিল ওই বট গাছের একটা ডালের সাথে উল্টো ভাবে। তার মনে হচ্ছিল কেউ তার পা বেঁধে দিয়েছে, একটা পা বেঁধে দিয়েছে ডালের সাথে এরকম ভাবে। তো তখন যখন সে পারে উঠেছে, পার থেকে দৌড়ে সে উঠে যাবে বট গাছের দিকে, তখন ঠিক সেই মুহূর্তে তার ছেলে ধপাস করে নিচে পড়ে যায় এবং তার মাথাটা, তার ছেলের মতিন মিয়ার ছেলের মাথাটা ঠিক একটা শিকড়ের, মোটা একটা শিকড়ের উপর এসে পড়ে, যার কারণে তার ছেলের মাথাটা তখন সেখানেই ফেটে যায় এবং মানে খুব দ্রুত বেগে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল তখন। মানে তিনি যে দৌড়ে যাবেন ঠিক এই মুহূর্তে, তারপরে তিনি যে দেখতে পাচ্ছেন যে তার ছেলে মাথা ফেটে রক্ত পড়ছে, রক্ত একদম বটগাছের গোড়া ভরে গিয়েছে, বটগাছের গোড়ায় যে পানি ছিল সে পানিটাও অল্প একটু লাল হয়ে গিয়েছে। ছেলের কাছে এসে তিনি মাথায় হাত ধরলেন, মানে হাত না হাত দিয়ে মাথায় চেপে ধরলেন। চেপে ধরে তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না, ছেলেকে কুলে তুলে নিয়ে ওনার হাত তিনি চেপে ধরে রেখেছেন মাথার মধ্যে যে অংশটুকু ফেটে গিয়েছে, তিনি চেপে ধরে রেখে তিনি এক দূরে বাড়িতে আসেন। এসে তারপর সেখানে তিনি ঘর থেকে কাপড়ের টুকরো তুলে নিয়ে পুরোটা মাথায় তিনি বেঁধে দিয়ে তারপর গ্রামের বাজারে পুলে চিকিৎসক ছিল সেখানে তিনি নিয়ে যান। এরপর তিনি চিকিৎসক ওখান থেকে ওষুধ নিয়ে আসেন, তারপর ওইখানে ডাক্তার ভালো করে ব্যান্ডেজ করে দেয় তার ছেলের মাথাটা। বাড়িতে আসার পর তিনি অবাক হয়ে যান, তিনি ভাবতে থাকেন কিভাবে কি হলো, কে তার ছেলেকে এভাবে উল্টো লটকে দিল সেখানে। তিনি মাত্রই তো তার ছেলেকে বটগাছের গোড়ায় রেখে দিয়ে তিনি দেখছিলেন তার ছেলে বসে আছে বটগাছের গোড়ায়। এরপর তিনি গেলেন তার আম্মা অর্থাৎ মতিন মিয়ার স্ত্রী, বারবার বলছিল যে সন্ধ্যার সময়টা ভালো না, তুমি সন্ধ্যার সময় তারে কেমনে তুমি বটগাছের নিচে বসে আসলা, তোমার কেমনে তুমি এই জিনিসটা করলা, তুমি এই কাজটা। মতিন মিয়া বলে যে আমি তো একটুর জন্য তারে বসায় রেখে গিয়েছিলাম মাছগুলো আনতে, মাছগুলো তুলে না তারপরে আমি তারা নিয়ে বাসায় চলে আসব। ঠিক এই মুহূর্তে কয়েক মিনিটের ভিতরে যে কাজটা হয়ে যাব, কেমনে হইল কোনোভাবে মতিন মিয়া সে কাজটা বুঝতে, মানে তিনি বুঝতে পারছিলেন না। মতিন মিয়ার স্ত্রী তিনি বারবার বলছিলেন আমার ছেলে এখন কবিরাজ দেখাই তুইব, কবিরাজ দেখাই তুইব, কবিরাজ না দেখাইলে আমার পোলা বাঁচব না। তো তখন উনি কবিরাজের সন্ধান করে থাকেন, তো ওই এলাকায় বেশ কয়েকজন মুরব্বী বয়স্ক টাইপের মহিলা ছিল, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের জ্ঞান বিভিন্ন ধরনের পরামর্শ তারা দিতে থাকে। তো এরকমই একজনের পরামর্শে একজন মহিলা কবিরাজ ছিলেন, সেই মহিলা কবিরাজের সন্ধান পান মতিন মিয়া। তো মতিন মিয়া তখন তার ছেলেকে সাথে নিয়ে তার ওয়াইফকে সাথে নিয়ে তিনি সরাসরি চলে যান ওই মহিলা কবিরাজের বাড়িতে। সেখানে যাবার পর ওই মহিলা কবিরাজের সাথে দেখা সাক্ষাৎ করে তিনি কথাবার্তা বলেন। কথাবার্তা বলার এক পর্যায়ে তিনি সমস্ত কথা খুলে বলেন কিভাবে কি হয়েছিল। তো এই কথাগুলো বলার পর ওই মহিলা কবিরাজ বলে যে তোমার ছেলের উপর একটা একটা বদ জিনের নজর লাগছে, এই বদ জিনের নজরটা ছুটাইতে হইব, অনেক টাকা পয়সা একটু খরচ হইব, তবে আমি চেষ্টা করবো কম টাকার ভিতর কাজ সেরে দেওয়ার জন্য, যদি আপনারা বলেন তাইলে আমি চেষ্টা করে দেখতে পারি। এদিকে তো মতিন মিয়ার ওয়াইফ স্ত্রী কোনোভাবেই মানতে রাজি না যে না আমার ছেলেকে যেভাবেই হোক টাকা যত পয়সা লাগুক খরচ হোক আমি আমার ছেলেকে সুস্থ করে তুলতে হবে আমার ছেলেকে। তো এদিকে মতিন মিয়া না পেয়ে তিনি রাজি হন এবং কবিরাজ বলেন যে আপনার ছেলে আমার কাছে টানা পাঁচ দিন যাব নিয়ে আসতে হবে, আসলে তারপরে আমি টুকটাক চিকিৎসা করে আপনার ছেলের আমি ঠিক করে দেব। এই কথা বলার পর মতিন মিয়া টানা পাঁচ দিন তার ছেলেকে নিয়ে আসা যাওয়া করে সেই মহিলা কবিরাজের কাছে। তারপর পরবর্তীতে আস্তে আস্তে সেই ছেলে অর্থাৎ মতিন মিয়ার ছোট ছেলে তিনি মানে সে সুস্থ হয়ে যায়, কিছুটা সুস্থ হয়ে যায়, তার মাথায় যে ফাটল দিয়েছিল যে অংশটুকুতে সেটা আস্তে আস্তে ঘাটা ডাক্তারের চিকিৎসার কারণে সেটা আস্তে আস্তে শুকিয়ে যায়। এক সপ্তাহ পর পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায় মতিন মিয়ার ছেলে, তবে মাথায় তখনও কিন্তু কাপড় বেঁধে রাখত, ব্যান্ডেজের মতো ব্যান্ডেজ খুলে দিয়েছিল প্রায় পাঁচ ছয় দিনের মাথায়, তো এরপরেও কাপড় বেঁধে রাখত যেহেতু পুরোপুরিভাবে শুকায়নি, তবে এমনি তবে স্বাভাবিকভাবে যে সমস্যাগুলো ছিল সেগুলো ঠিক হয়ে গিয়েছিল। মতিন মিয়া তখন সন্ধ্যার পরপর তিনি বাজারে যান, বাজার থেকে তিনি একটু শাকসবজি কিনে আনেন, যে রাতের বেলা সারাদিন কবিরাজের এখান থেকে দৌড়াদৌড়ি করার কারণে তিনি বাজার করতে পারেননি। তো তিনি বাজারে যান শাকসবজি কিনেন এবং তিনি ছোট মাছ কিনেন, বেশ অনেকগুলো ছোট মাছ কিনেন, এর মধ্যেও বেশ কয়েকটা বড় বড় সাইজের মাছ ছিল। তো তিনি মাছগুলো দেখে বুঝতে পারছিলেন সেগুলো জালের মাছ, কোনো জেলে হয়তো সে মাছগুলো বাজারে বিক্রি করে গিয়েছে, তিনি খুচরা বিক্রেতার কাছ থেকে সে মাছগুলো কিনে নিয়েছিলেন। তো মতিন মিয়া যখন ব্যাগের ভিতরে করে সে মাছগুলো নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন, তো এমন একটা সময়ে তিনি হাঁটতেছেন কাঁচা মাটির রাস্তা, বর্ষাকাল থাকাতে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হওয়ার কারণে মাটির রাস্তা কাদা কাদায় পূর্ণ হয়ে গিয়েছিল। হাতে ছোট একটা টর্চ লাইট ছিল, অনেক পুরনো আমলের। ওনার এক ছোট ভাই তখনকার সময় বিদেশ থাকত, ওই বিদেশ থেকে নাকি ছোট ভাই একটা টর্চ লাইট পাঠিয়েছিল ছোট, সেই লাইট দিয়ে হাতে নিয়ে তিনি বাজারের বেগ হাতে নিয়ে তিনি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছেন। মতিন মিয়া যখন ওই রাস্তা দিয়ে হাঁটছেন, একটা রাস্তার পানি মানে রাস্তার যে গর্ত থাকে না, ওই গর্তর মধ্যে পানি জমেছিল। ওই পানির মধ্যে তিনি হঠাৎ করে ওনার চোখ যায় সেই পানিতে, লাইটের ফোকাসটা পড়াতে তিনি দেখেন যে এই পানির মধ্যে একটা মাছ নড়াচড়া করছে। তো তিনি দেখে অবাক অবাক যে এইখানে কিভাবে মাছ আসলো। তো তিনি ভাবলেন যে এই মাছটা হয়তো কেউ নিয়ে যাচ্ছিল, হয়তো তার ব্যাগ থেকে পড়ে গিয়েছে, পরে এখানেই রয়ে গিয়েছে। তো তিনি ভাবলেন যে না, মাছটা এখানে থাকলে হয়তো অন্য কেউ নিয়ে যাবে বা কুকুর শিয়ালে নিয়ে যাবে, আচ্ছা ভালো আমি নিয়ে যাই, বাসায় নিয়ে রান্না করে খেয়ে ফেলব। তো তিনি করলেন কি, মাছটাকে ধরতে যাবেন। মতিন মিয়া তার হাতটা বাড়ালেন, বাম হাতে টর্চ লাইটটা নিয়ে তিনি ডান হাত দিয়ে ধরার চেষ্টা করছিলেন মাছটা, কিন্তু কোনোভাবেই তিনি নাগাল পাচ্ছিলেন না মাছটা। মানে মাছটা এত দ্রুত এদিক থেকে ওদিকে ছুটছিল, গর্তমাই রাস্তার গর্তটা কিন্তু তেমন একটা বড় ছিল না, একটা মিডিয়াম সাইজের গর্ত ছিল। তো ওই গর্তর মধ্যে তিনি পাচ্ছিলেন না মাছটাকে, বুঝে ঠিক সেই মুহূর্তে মতিন মিয়া যেটা ফিল করতে পারছিলেন যে ওনার পেছন দিক থেকে কেউ একজন দৌড়ে চলে গেল। তো পেছন দিক থেকে কেউজন দৌড়ে চলে যাওয়ার যে জিনিসটা তিনি মানে টের পেলেন, সাথে সাথে তিনি টর্চ লাইটটা পেছনের দিকে ঘোরান এবং দেখেন যে কেউ নাই, কিন্তু ওনার ব্যাগটাও নাই। ওনার যে বাজারের ব্যাগ ছিল, যে ব্যাগে তিনি শাক সবজি কিনেছিলেন, মাছ কিনেছিলেন, সেই বাজারের ব্যাগটা ওনার পেছনে নাই। যে ব্যাগটা তিনি পেছনে রেখে তিনি এই গর্তের মধ্য থেকে মাছ ধরার চেষ্টা করছিলেন, হঠাৎ করে তিনি চমকে উঠেন এবং দেখেন তার ব্যাগ নাই। তিনি এদিক ওদিক লাইট টিপ দেন, দেখেন কিছু নাই। ঠিক সেই মুহূর্তে তিনি ওনার চোখ যায় একটা পুরনো বাগান বাড়ি ছিল, যে বাগান বাড়িটা ওনার মানে উনি যেখানে দাঁড়িয়েছিলেন ওখান থেকে একটু দূরে। সে বাগান বাড়ির দিকে যখন তিনি লাইটটা ফোকাস দেন এবং দেখেন তিনি বাগান বাড়ির একটা গাছ, গাছটা সম্ভবত করই গাছ ছিল। সে করই গাছের মোটা একটা ডালে কিছু একটা বসে আছে, দেখতে মানুষের মতোই মনে হচ্ছে, হাত পা গুলো স্বাভাবিক মানুষের তুলনায় অনেকটাই লম্বা এবং তিনি লাইটের আলো ওই দিকে ফোকাস করার কারণে তিনি স্পষ্টভাবে ওই বডিটা তিনি দেখতে পাচ্ছিলেন। তো মতিন মিয়া দেখেন স্বাভাবিক মানুষের তুলনায় ওই জিনিসটার হাত পা অনেকটাই লম্বা ছিল এবং গলাটাও অনেকটা লম্বা। একজন মানুষের গলা কতটুকু লম্বা হবে? স্বাভাবিক মানুষের গলা হয়তো 5-6 ইঞ্চি লম্বা হবে। তো মনে হচ্ছিল যে ওই ব্যক্তির ওই জিনিসটার গলাটা প্রায় 1 ফুটেরও বেশি লম্বা হবে এবং মাথাটা খুবই ছোট, খুবই ছোট টাইপের, এবং মাথায় অনেক বেশি পরিমাণে চুল। ফেসটা এতভাবে স্পষ্টভাবে বুঝে যাচ্ছিল না। তো মতিন মিয়া জিনিসটা দেখে এবং আরেকটা জিনিস দেখে যে তার বাজারের ব্যাগ, তার বাজারের ব্যাগ ওই ব্যক্তির হাতে না, তিনি এটা বুঝে যান যে না, এটা স্বাভাবিক কিছু না, তিনি যেটা স্বচক্ষে দেখতেছেন এখন এটা খারাপ কিছু, এটা আলগা জিনিস, এটা শয়তানের কাজ। তিনি বিষয়টা বুঝে যান, বুঝে তিনি মনে মনে দোয়া দরুদ পড়া শুরু করেন এবং আল্লাহু আকবার আল্লাহু আকবার করে চিৎকার দিয়ে তিনি উল্টা পথে দৌড়ানো শুরু করেন। তো যখন মতিন মিয়া উল্টা পথে দৌড়াচ্ছিলেন তখন তিনি মানে শুনতে পান ওনার পেছন পেছন কেউ দৌড়ে আসছে, ভেজা মাটিতে রাস্তায় জমে থাকা পানির মধ্য দিয়ে কেউ দৌড়ে দৌড়ে আসলে একটা শব্দ হয় না, ওনার হাঁটার শব্দ ছাড়াও মনে হচ্ছিল ওনার পেছন পেছন হয়তো কেউ কিছু একটা দৌড়ে দৌড়ে আসছে, কিন্তু মতিন মিয়া পেছনে ফিরে তাকানোর মতো সাহস পাচ্ছিল না। হঠাৎ করে শুরু হয়ে যায় মুষলধারে বৃষ্টি, সে বৃষ্টির পানির ছিটা পড়ে তার হাতের টর্চ লাইটটা বন্ধ হয়ে যায়, কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছে না, আকাশ একদম মেঘলা, আকাশের চাঁদের আলো দেখা যাচ্ছে না, রাস্তা তিনি হারিয়ে ফেলেছেন। তিনি এই অবস্থায় ভিজে একাকার, হাতে কোনো আলো নেই, কোনো দিক তিনি দেখতে পাচ্ছেন না, চারদিক তিনি ঘুট ঘুটে অন্ধকার দেখতে পাচ্ছেন এবং এবং তিনি শুনতে পাচ্ছেন তার পেছন পেছন কেউ দৌড়াচ্ছে। তিনি দৌড়ন থামিয়ে দেন এবং তিনি মনে মনে যা সুরা কালাম পারেন সব তিনি মনে মনে জোরে জোরে পাঠ করতে থাকেন। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহর নাম নিয়ে তিনি জোরে জোরে চিৎকার দিতে থাকেন এবং সেখানে নাকি তিনি আর ওনার নাকি এরপরে আর কিছু মনে নেই। তো মতিন মিয়ার যখন জ্ঞান ফিরে, অর্থাৎ সেখানে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তো মতিন মিয়ার যখন জ্ঞান ফিরে আসে তখন তিনি দেখেন তিনি তার বাড়িতে আছেন, আশেপাশের কিছু প্রতিবেশী মানুষজন সেখানে আছে, তার স্ত্রীও সেখানে আছে। তো সবাই তাকে জিজ্ঞাসা করে যে তুমি ওই বাগান বাড়ির পাশে একটা গর্তের মধ্যে, গর্ত বলতে ছোট একটা গর্ত, রাস্তার মধ্যে যেরকম গর্ত থাকে না কাঁচা মাটির রাস্তা, ঠিক ওই রকম গর্তে তুমি পানির মধ্যে পড়েছিলে, কি হয়েছিল তোমার সাথে? সবাই আশেপাশে সবাই মতিন মিয়ারে জিজ্ঞাসা করতেছিল, কিন্তু মতিন মিয়ার তখন কোন স্মৃতি তার ফিরে আসছিল না। সে অজ্ঞান হওয়ার আগে তার সাথে কি ঘটেছিল কোনো কিছুই তার মনে আসছিল না, সে কোনোভাবেই মনে করতে পারছিল না। সে শুধু সবার দিকে ফেলফেল করে তাকিয়ে আছে, কোনোভাবেই সে কথা বলতে পারছিল না। তো পরবর্তীতে ঘণ্টাখানেক পর মতিন মিয়ার জ্ঞান ফিরে, মানে পুরোপুরি জ্ঞানটা আসে, আসার পর সে মনে করতে পারছিল যে তার সাথে কি হয়েছিল। তখন আশেপাশে যারা ছিল তার স্ত্রী সহ সবাইকে সে এই বিষয়টা জানায়। জানানোর পর যারা মুরব্বীরা ছিল, বয়স্ক লোকরা ছিল, তারা বলে যে না, তোমার ছেলের সাথে কয়েকদিন আগে এই কাহিনী ঘটছে, এখন তোমার সাথে ঘটছে এই জিনিসটা, এটা নিশ্চয়ই স্বাভাবিক কিছু না। তুমি আবার কবিরাজ দেখো, তোমার পোলারে যে কবিরাজ দেখেছিলাম ওই মহিলা কবিরাজের সাথে তুমি কথা বলো, এরপর দেখো বিষয়টা কি হয়। মতিন মিয়া তখন তার স্ত্রীকে নিয়েই তিনি যান আবার সেই মহিলা কবিরাজের কাছে। মহিলা কবিরাজের কাছে যাওয়ার পর তিনি একটু অবাক হয়ে যান, একটা জিনিস, একটা ব্যাপার দেখে তিনি অবাক হয়ে যান। মতিন মিয়া যখনই তিনি ওই মহিলা কবিরাজের বাড়ির ভেতরে, ওনার একটা বাড়ি ছিল এবং ওই বাড়ির পাশে টিনের ঘর ছিল, ওই টিনের ঘরের পাশেই আরেকটা একচালা দিয়ে পাশে দুই পাশে চারপাশে তরজার বেড়া ছিল, বাঁশ কেটে ফালি ফালি করে তরজা বানানো হয়, সেই তরজা দিয়ে বেড়া বানানো হয়, ওই রকম বেড়া ছিল। একচালা ঘর এবং তরজার বেড়া চারপাশে, ওই ঘরে তিনি রুগী দেখতেন ওই মহিলা কবিরাজ। তো যখন তিনি ওই ঘরের ভেতরে ঢোকেন তখন ওই মহিলা কবিরাজ মতিন মিয়াকে দেখা মাত্রই ওই মহিলা কবিরাজ বলে যে আমি তো আপনার অপেক্ষায় ছিলাম, আপনি কখন আসবেন আমি আপনার অপেক্ষায় ছিলাম, কারণ আমি জানি আপনার সাথে কি ঘটেছে, কেন ঘটছে, কারা আপনার সাথে লেগে আছে। ওই মহিলা কবিরাজ নাকি ওই মতিন মিয়াকে দেখা মাত্র এই কথা বলে। মতিন মিয়া তো অবাক যে আপনি কিভাবে জানেন আমার সাথে কি ঘটেছে। তখন মতিন মিয়া জিজ্ঞাসা করে যে আপনার এখানে আমাদের পরিচিত কেউ আসছিল কিনা, কেউ এসে আপনাকে বলে গিয়েছে কিনা আগে। তো ওই মহিলা কবিরাজ বলে যে না, কোন মানুষের দ্বারা তো আমি খোঁজ খবর নেই না, আমার তো অনেক সোর্স আছে, আমার অনেক সহযোগীরা আছে, শুভাকাঙ্ক্ষীরা আছে, তারা আমার সাথে থাকে, তারাই খোঁজ খবর নিয়ে আসছে। তখন মহিলা কবিরাজ তিনি বসেন, ওনার একটা টেবিল ছিল, সেই টেবিলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা ছিল, বেশ কতগুলো কবজ, তাবিজ, তারপরে তেল পড়া, পানি পড়া, ছোট ছোট কাগজের টুকরা, কলম, তারপরে হচ্ছে কাইতন, কালো রঙের সুতা যেটাকে বলে, এবং লাল রঙের বেশ কতগুলো মোটা লাইলনের সুতা, এগুলো রাখা ছিল টেবিলের উপর। এবং ওই টেবিলটার পাশে ছিল তিনটা চেয়ার, একটা প্রধান চেয়ার, যে চেয়ারে ওই মহিলা কবিরাজ বসত, এবং দুই পাশে ছিল দুইটা চেয়ার, ওই দুইটা চেয়ার আবার দুইটা মেয়ে মানুষ থাকত, তারা সবসময় ওই মহিলা কবিরাজের বিভিন্ন ধরনের কাজ সারা তারা করে দিত, সাহায্য করত। ওই কবিরাজ যে জিনিসটা করে, তখন মতিন মিয়া এবং মতিন মিয়ার সাথে তার স্ত্রী এসেছিল, তাদেরকে একটু দূরে বসান, যে আপনারা একটু দূরে গিয়ে বসেন, চেয়ার আছে ওই চেয়ারে বসার জন্য বলেন। এবং তখন ওই মহিলা কবিরাজ কি যেন শুরু করেন, তিনি তখন মতিন মিয়া যে জিনিসটা দেখতে পায় একটা লাল গ্লাস। ওই মহিলা কবিরাজ বলে যে দেখুন, এই যে একটা মানে গ্লাস যেটা ছিল সাধারণ কাচের গ্লাস, সে গ্লাসের ভেতর ওই মহিলা কবিরাজ পানি ঢালে। পানি ঢালার পর মহিলা কবিরাজ কি যেন মন্ত্র মানে পড়তে থাকে মনে মনে, পড়ার পর সে ওই পানিতে তিনটা ফু দেওয়ার পর মহিলা কবিরাজটি বলে যে আপনার সাথে বা আপনাদের পরিবারে যে খারাপ জিনের নজর পড়েছে, ওই খারাপ জিন তারা হল সাতজন, তারা মানে একজন না, একটা জিন হলে কথা ছিল, তারা ষাটটা জিন, ষাটটা জিন আপনার ফ্যামিলির, আপনার পরিবারের পেছনে লেগে গেছে, আপনার পরিবারকে তারা ধ্বংস করে তারপর তারা ফিরে যাবে। তো মতিন মিয়া তখন অবাক হয়ে যায়, কিভাবে কেন তার পেছনে এইভাবে লেগেছে, সে বুঝতে পারে না কোনোভাবে। তখন ওই মহিলা কবিরাজ বলে যে দেখো, দেখেন ষাটটা জিনের আমি চিহ্ন বা প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গ্লাস, গ্লাসের পানি একদম নর্মাল পানি, স্বাভাবিক পানি, এই পানিতে যদি ষাটটা লাল রক্তের মতো ফোঁটা বা রেখা যদি আপনারা দেখতে পান তাহলে বুঝবেন এটা আসলে সত্যি। ওই মহিলা কবিরাজ দেখে তখন কি যেন মনে মনে পড়ছিল, পরে সে তার মনে মনে কি যেন পড়ে ওগুলো পড়ে, তারপর সে তার যে পাশে যে ইয়া ছিল, বেড়া ছিল, সে বেড়াতে তিনি তিনটা টোকা দেন, আঙ্গুল দিয়ে তিনটা টোকা দেন। টোকা দেওয়ার পর তিনি অদৃশ্য কারোর সাথে কথা বলছিলেন, কিন্তু আশেপাশের তারা বা মতিন মিয়া এর মানে কার সাথে তার এই মহিলা কবিরাজ কথা বলছে এটা তিনি শুনতে পান না, তিনি শুধু কবিরাজের কথাই শুনতে পাচ্ছিলেন। তো বেশ অনেকক্ষণ কি যেন কথাবার্তা বলার পর ওই মহিলা কবিরাজ তিনি আবারও ওই গ্লাসের পানিতে ফু দেন, ফু দিয়ে তিনি তিনটা টোকা দেন গ্লাসে। তিনটা টোকা দেওয়ার পর মতিন মিয়া ওই দূর থেকে তিনি দেখতে পাচ্ছিলেন যে লাল রক্তের ফোঁটা পানির মধ্যে, লাল রঙের ফোঁটা যদি পানির মধ্যে পড়ে, পড়ার পর সে পানির রংটা একটু পেঁচিয়ে পেঁচিয়ে নিচের দিকে নেমে গেলে যেরকম একটা দেখা যায়, ঠিক ওরকম ভাবে তিনি দূর থেকে দেখতে পাচ্ছিলেন। বেশ অনেকগুলো রেখা পড়ে গিয়েছে লাল রঙের পানির মধ্যে, ওই গ্লাসের পানিতে। তখন মহিলা কবিরাজ মতিন মিয়াকে ডাক দিয়ে যে আপনি আসেন, আপনি এখানে আসুন। তো কাছে যাওয়ার পর মতিন মিয়াকে তিনি গুনে গুনে দেখেন যে দেখেন এই গ্লাসে কয়টা লাল দাগ পড়ছে, তো তো গ্লাসের পানিতে। তো তখন মতিন মিয়াকে গুনে গুনে ওই মহিলা কবিরাজ দেখায় যে দেখেন এখানে মোট ষাটটা লাল দাগ পড়ছে এই গ্লাসের পানিতে। তো এইবার বুঝতে পারছেন যে মোট ষাটটা জিন আপনার পরিবারে ক্ষতি করার জন্য আপনার পিছনে লেগে আছে, এদেরকে তাড়াতে হবে বা এদেরকে বোঝাতে হবে তারা যেন আপনার পরিবার আপনাদেরকে ছেড়ে চলে যায়, আপনার কোনো ক্ষতি যেন তারা না করে। ওই মহিলা কবিরাজ বলে যে গতবার তো আমি আপনার ছেলের সমস্যাটা সমাধান করে দিছিলাম, ওইটা ছিল অন্য অন্য একটা জিনের কাজ ছিল, কিন্তু এরপর থেকে এই খারাপ জিনগুলো আপনার পরিবারের উপর বদনজর দিছে। এই বদনজর কেন দিছে সেটা আমি খুব ভালোভাবেই জানি, কিন্তু আমি এখন আপনাদেরকে এই বিষয়ে বলবো না, আগে এই সমস্যাটা সমাধান করতে হবে, পরবর্তীতে এই বিষয়ে আপনাদেরকে জানানো হবে। ওই মহিলা কবিরাজ বলে যে আমি কিছু নিয়ম আপনাদেরকে বলে দিই, সেই নিয়ম এবং কাজ আপনাদেরকে রেগুলার করতে হবে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে সরাসরি আমাকে ফোন করে জানাবেন, কল করে আমাকে জানিয়ে দেবেন। ও মহিলা কবিরাজ কিছু পানি পড়া, তেল পড়া, কিছু তাবিজে কি জন্য আরবিতে তিনি লিখে দেন, লিখে সেগুলো তাবিজের ভিতরে ভরে ঢুকিয়ে তিনি সেটা দিয়ে দেন মতিন মিয়ার কাছে। তো সেগুলো নিয়ে মতিন মিয়া সেদিনের মতো বাড়িতে চলে আসেন। ওই দিনের পর থেকে মতিন মিয়া নিজে এবং তার স্ত্রী সহ তার ছোট ছেলেও প্রতিনিয়ত রাতের বেলা ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখত, প্রত্যেকে প্রত্যেকের সাথে কথা বলত, অর্থাৎ ঘুম থেকে উঠে তার স্ত্রী তার মতিন মিয়াকে, মতিন মিয়া তার স্ত্রীকে, তার ছোট ছেলে তার মা বাবাকে বলত যে আমি রাতের বেলা এরকম এরকম স্বপ্ন দেখেছি, আমার অনেক ভয় লাগছে, তারা আমাকে মেরে ফেলতে চায়। মানে প্রত্যেকে, মতিন মিয়া তার স্ত্রী তার ছোট ছেলে দুজনেই মিলে। মতিন মিয়ার যে বড় ছেলে ছিল সে বিদেশে থাকে আর ছোট ছেলেকে নিয়ে তার স্ত্রী সমেত মতিন মিয়া সে বাড়িতে থাকতেন। তো এমন একটা পর্যায়ে সবাই যখন দুঃস্বপ্ন দেখা শুরু করে, তো দুঃস্বপ্নের প্রথম শুরু হয় দুঃস্বপ্ন দিয়ে, মানে দুঃস্বপ্নের মধ্যে কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর টাইপের প্রাণী বা এন্টিটি টাইপের জিনিস, অদ্ভুত টাইপের মানবাকৃতির কিছু ব্যক্তি তাদেরকে ভয় দেখাতো, তাদেরকে হুমকি দিত, তাদেরকে মেরে ফেলার কথা বলতো। তো এইসব যে ভয়ের স্বপ্ন বেশ কয়েকদিন যাবৎ দেখার পর মতিন মিয়া ওই মহিলা কবিরাজকে কল করে বিষয়টা জানায়, কিন্তু মহিলা কবিরাজ বিষয়টা শুনেও তিনি বলেন যে আপনাদেরকে যে রিচুয়ালটা করে দিয়েছি, যে আমলগুলো করার কথা বলে দিয়েছে সেগুলো নিয়মিত করেন, সব ঠিকঠাক হয়ে যাবে। তো বেশ কয়েকদিন যাবৎ এইভাবে চলতে থাকে। সর্বপ্রথম শুরু হয়েছিল তার ছেলের সাথে, পরবর্তীতে মতিন মিয়ার সাথে, কিন্তু বেশ কয়েকদিন যাবৎ তার স্ত্রীও অস্বাভাবিক বা অশরীরী কিছু অস্তিত্ব তিনি অনুভব করতে পারছিলেন। ঘরের ভিতর মনে হতো যে অসংখ্য মানুষ রাত্রির বেলা চলাফেরা করছে। লাইট নিভিয়ে দিলে মনে হতো অসংখ্য মানুষের হাঁটা চলার আওয়াজ ঘরের ভিতর ভেসে আসতেছে। খাটের নিচ থেকে কুটকুট শব্দ করার শব্দ আসত, কান্নার শব্দ আসতে থাকতো ঘরের চারপাশ থেকে। এরকম নানান ধরনের অস্বাভাবিক কর্মকাণ্ড ঘটতে থাকে বেশ কয়েকদিন যাবৎ, এবং সেইগুলো শুধুমাত্র মতিন মিয়ার স্ত্রী তিনি টের পেতেন, আর কেউ মতিন মিয়া এবং তার ছোট ছেলে এই বিষয়টি টের পেত না। সন্ধ্যার আজান দিবে, মাগরিবের আজান দিবে, এই মুহূর্তে মতিন মিয়া তার ছোট ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন বিকেলবেলা, কিন্তু তিনি তখনও ফিরে আসেন নাই। তো সন্ধ্যা হয়ে যাবে, এখনো ফিরে আসে না। ঘরের ভিতর ঘুটঘুটে অন্ধকার। ওই সময় তিনি যেখানে থাকতেন তার ওখানে কিন্তু লাইট ছিল না, কারেন্টের তেমন একটা ব্যবস্থা ছিল না, যে কারণে তারা হারিকেন কুপি বাতি এগুলো তারা ব্যবহার করত। তো বিকেল হয়ে যাওয়ার কারণে, বিকেলে যেহেতু মতিন মিয়া তার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে আর ফিরে আসে নাই এখনো, তার স্ত্রী বাইরে থেকে অপেক্ষা করছিল তাদের জন্য, কিন্তু তারা তখনও ফিরে আসছিল না। তো তিনি করলেন কি, আজান দিয়ে দিবে একটু পরে। তো তিনি ভাবলেন যে না, আজান দিয়ে তো দিয়ে দিবে, কয়েক মিনিট পর তিনি লাইট মানে ঘরের ভেতরে আলো জ্বালানোর জন্য তিনি যান, সেখানে গিয়ে তিনি যে কুপি বাতিটা ছিল সে কুপি বাতিটা তিনি জ্বালানোর জন্য তিনি খুঁজতে থাকেন চারপাশে। তো খুঁজতে দুই তিনটা রুম ছিল, একটা রুমে তিনি রান্না করতেন, আর একটা রুমে কিছু আসবাবপত্র ছিল, আর একটা রুমে তারা থাকত, খাট ছিল, ওই চৌকি ছিল, পুরনো আমলের বেশ একটা বড় চৌকি ছিল, যে চৌকিতে তারা তিনজন একসাথেই থাকত। তো ওই চৌকির পাশে যখন তিনি হাত দিয়ে তিনি খুঁজতে ছিলেন, বাইরে থেকে আসার কারণে ঘরের ভিতরটা একটু অন্ধকারই লাগছিল হঠাৎ করে, কারণ বাইরে তো আলো ছিল, ঘরের ভিতর অন্ধকার, এমনি দেখা যাচ্ছে না কিছু। তো তিনি হাত দিয়ে অনুমান করে করে তিনি খুঁজতে ছিলেন যে কুপি পাতিটা কোথায় আছে। ঠিক ওই মুহূর্তে ওনার হাতে একটা কিছু স্পর্শ লাগলো, এবং স্পর্শ লাগার পর তিনি যেটা বুঝতে পারলেন যে কোনো মানুষের শরীরে হয়তো ওনার হাতটা লেগেছে, এবং মানুষের শরীরের কোমরের অংশ ওই জায়গাটা, পেট এবং কোমরের অংশ ওই জায়গাটা, কিন্তু এই মানে এই শরীরটাতে ছোট ছোট লোম, অসংখ্য ছোট ছোট লোমে ভরা। তো এই জিনিসটা যখন হঠাৎ করে ওনার হাতে স্পর্শ লাগার পর তিনি ভয় পেয়ে যান, হঠাৎ করে চমকে ওঠেন। হঠাৎ করে যখন ভয় পেয়ে যান তিনি, তখন যে জিনিসটা শরীরে ওনার হাত লাগে ওইটা সেখান থেকে উঠে দাঁড়িয়ে তার দিকে তাকায়। দরজা দিয়ে তখনও আলো ভিতরে আসছিল, তখন অনেকক্ষণ রুমের ভিতরে থাকার পর রুমের রুমটা কিন্তু মোটামুটি স্পষ্টভাবে তিনি দেখতে পাচ্ছিলেন, কারণ হঠাৎ করে যখন তিনি রুমের ভিতরে আসলেন তখন তো অন্ধকার লাগবে স্বাভাবিক, কিন্তু বেশ অনেকক্ষণ থাকার পর দরজা দিয়ে আলো ঢোকার কারণে কিছুটা দেখতে পাচ্ছিলেন। তখন মতিন মিয়ার স্ত্রী যে জিনিসটা দেখলেন, একটা মানুষের মতো দেহ, কিন্তু তার ফেস বোঝার মতো কোনো উপায় নাই, পুরো শরীর কালো কুচকুচে লোমে ভরা, কোনো কাপড় পরিহিত না, একদম উলঙ্গ, কিন্তু তার বডি স্ট্রাকচার, পার্ট পার্ট করা কোনো স্ট্রাকচার বোঝা যাচ্ছে। তার দুইটা পা আছে, দুইটা হাত আছে, একটা মাথা আছে, চোখ দুটো এত স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। ওই অবয়ব বা ওই মানবাকৃতির অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে, এবং ধীরে ধীরে মতিন মিয়ার স্ত্রী যেটা দেখতে পান, একটা অবয়ব থেকে বাড়তে বাড়তে বেশ কয়েকটা অবয়ব সেখানে এসে উপস্থিত। এবং মতিন মিয়ার স্ত্রী যখন উপরের দিকে তাকান, একটা শব্দ শুনেন, কড়কর করে চাবানোর শব্দ, ভাজা মাছ আমরা চিবিয়ে খেলে যেরকম একটা শব্দ হয় না, ঠিক ওরকম নাকি একটা শব্দ মতিন মিয়ার স্ত্রী তখন শুনতে পান। তো তখন তিনি উপরের দিকে তাকাতেই দেখেন যে ঘরের চাল যে ছিল সে চাল সিলিংটা ওই চালের সাথে উল্টোভাবে ঝুলে আছে বেশ কয়েকটা এইরকম লোমে আবৃত কিছু মানুষের মতো অবয়ব, সেগুলো ঝুলে আছে টিনের চালের সাথে। একটা চিৎকার দিয়ে তখন সাথে সাথে এই জিনিসটা তিনি দেখেন। কয়েক মুহূর্তের ভিতরেই তিনি এই জিনিসগুলো দেখেন, অনুভব করেন, ফিল করেন, এবং তিনি জোরে একটা চিৎকার দেওয়ার পর ওনার আর কিছু মনে নেই, মানে তিনি সেখানে অজ্ঞান হয়ে যান। আজানের পরপর নাকি তার মতিন মিয়া তার ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে আসে, এসে দেখে যে তার ওয়াইফের এই অবস্থা। তো তাকে ধরাধরি করে মাথায় অনেকক্ষণ পানি ঢালার পর হুঁশ ফিরে আসে। হুঁশ ফিরে আসার পর তো তিনি বারবার জিজ্ঞাসা করতেছিলেন, কি হয়েছে কি হয়েছে, তুমি অজ্ঞান হইলা কেমনে, তোমার কাছে কি কিছু আসছিল কিনা, বা তুমি কিছু দেখছো কিনা। বারবার মতিন মিয়া বারবার তাকে তার ওয়াইফকে তার স্ত্রীকে জিজ্ঞাসা করছিল, কিন্তু সে কোনোভাবে উত্তর দিতে পারছিল না। সে বারবার উপরের দিকে ইশারা করতেছিল হাত দিয়ে, হাত দিয়ে সে বারবার সেই চালের অংশটুকুর দিকে সে ইশারা করতেছিল। তো মতিন মিয়া তিনি তাকান বারবার উপরের দিকে, দেখেন যে কিছু নাই। ঘরের ভিতর তিনি লাইট জ্বালিয়ে দিয়েছিলেন, আলো, যে মোমবাতি, এই যে কুপি বাতিটা ছিল সে কুপি বাতির আলোতে আলোকিত হয়েছিল পুরো ঘর। তো এই আলোর থাকা সত্ত্বেও তিনি বারবার দেখতে পাচ্ছিলেন যে না, কিছু নেই, একদম অস্বাভাবিক, মানে স্বাভাবিকভাবেই আছে রুম। তো পরবর্তীতে যখন আস্তে আস্তে জ্ঞান ফিরে মানে স্বাভাবিক অবস্থায় আসে, ওই রাতের মতো ঘুমিয়ে যায় আর তিনি ওনাকে প্রশ্ন করেন না। পরের দিন সকালবেলা যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি সবকিছু বলেন যে এরকম এরকম ঘটনা, আমি দেখছি আমার সামনে এরকম এরকম জিনিস কয়েকটা আসছে, আর কয়েকটা জিনিস সিলিং এর সাথে ঝুলেছিল। তো বারবার নাকি তার স্ত্রী এই কথা বলছিল, বারবার বলছিল। ওই দিনই মতিন মিয়া একা সে চলে যায় সরাসরি সেই মহিলা কবিরাজের কাছে। সে মহিলা কবিরাজের কাছে যাবার পর কবিরাজ বলেন যে তোমার স্ত্রী, আপনার স্ত্রীর সাথে যে ঘটনাটা ঘটেছে গতকাল সেই ব্যাপারে আমি জানি। এখন একটা কাজ আপনাকে করতে হবে, সে কাজ আপনাকে একা করতে হবে। যদি সাহস করে আপনি করতে পারেন তাহলে আপনাদের পরিবারের সেই সমস্যাটা দূর হয়ে যাবে। তো তখন মহিলা কবিরাজ বলেন যে আপনাকে নিজে ওই বিলে যেতে হবে নৌকা দিয়ে। ওই বিলে যাবার পর আপনাকে ওই বিল থেকে, আপনি যদি আগে থেকে ওই বিলে জাল পেতে রাখেন তাহলে ভালো, মাছ লেগে থাকতে পারে। তা আপনি ওই বিলে গিয়ে বিল থেকে মাছ তুলবেন আপনার নৌকায়। মাছ তোলার পর আপনি সেখান থেকে সেই মাছগুলো নিয়ে ওই বটগাছের গোড়ায় যাবেন, যে বটগাছের গোড়ায় আপনার ছেলে এইভাবে উল্টো এইভাবে ছিল, আপনার ছেলের সমস্যাটা হয়েছিল, ওই বটগাছের গোড়ায় আপনি যাবেন। সেখানে যাবার পর আপনার হাতে থাকা সেই মাছগুলো নিয়ে আপনি সেখানে অপেক্ষা করবেন। আপনি যখন সেখানে মাছগুলো নিয়ে অপেক্ষা করবেন তখন আপনার কাছে একজন আসবে। সে আসার পর আপনি তাকে তার কাছে ওই মাছগুলো দিয়ে বলবেন যে আপনারা এই মাছগুলো খান, এই মাছগুলো খেয়ে এই মাছগুলো নিয়ে আপনারা আমাদের পরিবারের পিছু ছেড়ে দেন। এবং যখন ওই লোকটা সেখান থেকে চলে যাবে তখন এই যে একটা তাবিজের কথা বলে দেয় মহিলা কবিরা, যে তাবিজটা আপনি ওই গাছে যে কোনো একটা ডালে আপনি বেঁধে দিবেন, বেঁধে তারপর আপনি চলে আসবেন। মতিন মিয়া বারবার জিজ্ঞাসা করছিল মহিলা কবিরাজ যে কে আসবে, কে আসবে, আমি কার কাছে মাছগুলো দেব। মহিলা কবিরাজ বলে যে একটা জিন আসবে, সে মানুষের রূপ নিয়ে আসবে, ভয় পাওয়ার কিছু নাই, আপনি তার কাছে দিয়ে দিবেন। যদি ভয় পান তাহলে হয়তো এই কাজটা আপনি করবেন না, আর আপনি এই কাজ না করলে আপনাদের পরিবারের এই সমস্যাটার সমাধান হবে না, আপনাদের পরিবার আরো ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতে পারে। তো তখন মতিন মিয়া রাজি হয়ে যায়। তো মহিলা কবিরাজ বলেন যে কোনো একদিন এই কাজটা করলেই হবে, এবং তিনি বলতেছিলেন যে যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনাদের পরিবারের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো মতিন মিয়ার কোন আর উপায় ছিল না, তো তিনি মানে ভাবলেন মনে মনে যে না, আমি এই কাজটাকে আমাকে করতেই হবে সাহস করে আমার নিজের পরিবারের জন্য। তো তিনি যেদিন মহিলা কবিরাজের কাছ থেকে এই বিষয়টা তিনি জেনে আসেন, ওই দিনে তিনি ওনার বাড়ি থেকে দুই তিনটা জাল নিয়ে তিনি ওই বিলের পারের পার ঘেঁষে বেশ একটু অগভীর জলে তিনি জালগুলো পেতে আসেন। ওই দিন সারা রাত যায়। এর পরের দিন বিকেলবেলা এরকম একটা সময় বলেছিল যে একটু অন্ধকার হওয়ার আগ মুহূর্তে আপনাকে সেখানে যেতে হবে। তো ওই পাশটাতে মানুষ জলের চলাচল খুবই কম, কারণ বসত বাড়ি সেখান থেকে একটু দূরে ছিল, আর ওই সময়টাতে মানুষ সেখান থেকে মানে আসা যাওয়া করে না, কারণ কোনো দরকার পড়ে না, ওইদিকে যাওয়ার কোনো প্রশ্ন আসে না, একদম বিলের পার, ওইদিকে আর বাড়িঘর নাই, ওই এরপরে বিল, তো ওইদিকে মানুষ আর যাওয়ার মানে আসা যাওয়ার কোনো দরকার পড়ে না। তো মতিন মিয়ার যে টর্চ লাইট ছিল সেই টর্চ লাইটটা আবার তিনি বাজারের একটা দোকানে চার্জ দিতেন, কারণ তাদের বাড়ির এখানে যে বাড়ি ছিল আশেপাশের যে বাড়িগুলো ছিল সেখানে কোনো মানে বিদ্যুৎ ছিল না, কারেন্ট তখনও আসেনি। তো কারেন্ট না আসার কারণে তারা তার যে টর্চ লাইট ছিল সেই টর্চ লাইটটা তিনি বাজারে চার্জ দিতেন। সেই টর্চ লাইটটা তিনি বাজার থেকে সাথে করে নিয়ে তিনি লঙ্গির যে কোমর, লঙ্গির কোমরে তিনি মানে কোমর অংশটা তিনি গুঁজে তিনি চলে যান সরাসরি সেখানে। নৌকা পার থেকে মানে পার থেকে তিনি বিলে নেমে তারপর সেই জালগুলো তিনি খুঁজতে থাকেন এবং জালগুলো খোঁজার পর বেশ অনেকগুলো তিনি মাছ পান, ছোট মিডিয়াম সাইজের মাঝারি সাইজের এরকম মাছগুলো তিনি নিয়ে একটা ছোট খাড়ি, তারা বলে খাড়ি, খাড়ি যেটা হচ্ছে কি বাঁশের চিকন ফালি দিয়ে তৈরি করা হয় বলের মতো। তো এই জিনিসটাতে অনেকে আবার ডোলা বলে, যারা গ্রামে গঞ্জে থাকে তারা হয়তো চিনবে। তো ওই খাড়ি বা ডোলায় তিনি সে মাছগুলো নেন, মাছগুলো নিয়ে তিনি সাহস করে কোমরের বা লুঙ্গির কোমরের অংশটুকুতেই তাবিজটা আবার পোতাচ্ছে মানে বাঁধা ছিল। তো তিনি ডোলায় করে মাছগুলো নিয়ে তিনি ওই বটগাছের গোড়ায়, একটু উঁচু জায়গা ছিল সেই গোড়ায় তিনি উঠে আসেন এবং সেখানে তিনি দাঁড়িয়ে থাকেন। তো বেশ অনেকক্ষণ দাঁড়ানোর পর যখন চারপাশটা বেশ অন্ধকার হয়ে যাচ্ছে, আজান তখনও দেয় নাই, তো ওই মুহূর্তে ওই মুহূর্তটাতে তিনি হঠাৎ করে কারো হেঁটে আসার শব্দ শুনতে পান, কিন্তু চারপাশে তো কেউ নাই, তিনি তাকান বারবার। হঠাৎ করে তিনি শুনতে পান যে পেছন থেকে হয়তো কেউ একজন এসে তার পেছনে দাঁড়িয়ে আছে। তো তিনি ঘুরে তাকান এবং দেখেন যে মানুষের মতো আকৃতির একটা জিনিস তার সামনে দাঁড়িয়ে আছে। শরীরটা মনে হচ্ছিল পুরো শরীর, ফেস তিনি চিনতে পারছিলেন, একদম কিরকম মনে হচ্ছিল যে চোখ নাক মুখ এগুলো যদি মানুষের ফেসে না থাকে, একদম সমান যদি থাকে চামড়াটা, কোনো কিছু না থাকে নাক মুখ চোখ যেরকম দেখা যায় ঠিক সেরকম ওই অবয়বটার, ওই মানুষের মতো আকৃতির অবয়বটার কোনো চোখ নাই নাক নাই মুখ নাই, শুধু কান দুটো আছে, চুল আছে আর পুরো মানুষের মতো স্বাভাবিক শরীর, ময়লা একটা পুরনো কাপড় পরা, তাও মানে বডির সারা শরীরের বেশ অনেকটা অংশই দেখা যাচ্ছে। এবং মতিন মিয়া যে জিনিসটা দেখতে পায় ওই অবয়বটার পুরো শরীর মাছের আঁশে বিস্তৃত ছিল, মাছের মাছের আঁশ যেরকম গোল গোল ছোট ছোট থাকে এরকম পুরো আঁশে বিস্তৃত ছিল এবং তার শরীর থেকে পচা মাছ পচে গেলে যেরকম একটা গন্ধ দুর্গন্ধ বের হয় ঠিক সেরকম গন্ধ তার নাকে আসছিল। মতিন মিয়া সহ্য করতে পারছিলেন না, তিনি তার হাতে থাকা সেই ডোলাটা, মাছের ডোলাটা, মাছ ভর্তি সেই ডোলাটা তিনি লোকটার দিকে হাত বাড়িয়ে এগিয়ে দেন এবং তিনি বলেন যে আপনারা এই মাছগুলো নিয়ে যান, আপনি এই মাছগুলো নিয়ে যান এবং আমার পরিবারের পিছু ছেড়ে দেন, আমার পরিবারে কোনো ক্ষতি করেন না। এই কথাটা তিনি শুধু বলেন কিন্তু অপর প্রান্ত থেকে কোনো উত্তর আসে না, ওই অবয়বটার কোনো মানবাকৃতির অবয়বটার কোনো উত্তর দেয় না। সে শুধুমাত্র ডোরাটা তার হাত বাড়িয়ে নিয়ে সে আবারও বটগাছটার পেছনে চলে যায় এবং সে দেখতে পায় না, সে ওইদিকে যাওয়ার চেষ্টা করে না, মতিন মিয়া ওইদিকে যাওয়ার চেষ্টাই করে না। সে সাথে সাথে তার কোমর থেকে ওই তাবিজটা সে বের করে নেয়, বের করে মহিলা কবিরাজ যেভাবে বলেছিল যে গাছের ডালে বেঁধে দিতে, তো সাথে সাথে তিনি সেটা বেঁধে এক দৌড় দিয়ে সেখান থেকে চলে আসেন, নিজের নৌকা যে তিনি পারে ভেড়াবেন ভালো করে বাঁধবেন খোঁটার সাথে, এই কাজটাও তিনি আর করেননি। দৌড়াতে 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 হাঁপাতে হাঁপাতে তিনি বাড়িতে এসে পৌঁছান এবং তিনি বলেন যে আমি কাজটা করতে পারছি, এইবার যদি আমার পরিবার একটু সমস্যা থেকে মুক্ত হয় তাহলে আমি বাঁচি। কারণ হঠাৎ করে তার পরিবারের সাথে এইভাবে যে নানান ধরনের অশারীরিক মানে অস্বাভাবিক ঘটনা যে শুরু হচ্ছে এইভাবে তার তিনি সেটা সহ্য করতে পারছিলেন না। দুই তিন দিন কেটে যায় একদম স্বাভাবিকভাবেই থাকে তার স্ত্রী তার ছেলে এবং সে নিজেও অস্বাভাবিক কোনো দুঃস্বপ্ন সে দেখে নাই। তাদের পরিবারের সাথেও পূর্বে যে কয়েকদিন যাবৎ বা কয়েক সপ্তাহ যাবৎ যেইভাবে অতিপ্রাকৃত সমস্যাগুলো হচ্ছিল, বিভিন্ন ধরনের অস্বাভাবিক শব্দ তারা শুনত রুমের ভেতরে, অশরীরী চলাফেরার শব্দ তারা শুনতে পেত, অনুভব করতে পারত, সেগুলো আর তারা পাচ্ছিল না। তো বেশ কয়েকদিন কেটে যাবার পর মতিন মিয়া একদিন সেই মহিলা কবিরাজকে তার বাড়ির পাশের এক বাড়িতে দেখতে পান এবং তিনি বলেন যে কবিরাজ, আপনি আপনার সে কথা অনুযায়ী আমি সে কাজটা করতে পেরেছিলাম, এরপর থেকে আর সমস্যা হয় নাই, কিন্তু আমি এরপরে আপনার সাথে আর দেখা করার সুযোগ পাই নাই, তাই এর জন্য আপনি মাফ করবেন। ও মহিলা কবিরাজ বলে যে না ঠিক আছে, আপনার আপনার সাথে যে আপনাদের পরিবারের সমস্যার জন্য যে সাতটা জিন ছিল, আমি আমার বাড়িতে বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে এবং আমার কিছু পালিত জিনদের মাধ্যমে আমি সেই ওই জিনদেরকে আমি সেখান থেকে তাড়িয়ে দিয়েছি এবং বিভিন্ন কষ্টের মাধ্যমে, অনেক পরিশ্রমের মাধ্যমে আমি কাজটা করতে সক্ষম হয়েছি, আর সে কাজটার কারণে আমার অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমি ওর দিকে যাই নাই, ওই খারাপ জিনগুলো পরবর্তীতে চলে যায় তারা। তো তখন মতিন মিয়া বলে যে ঠিক আছে, আমি আমার সাধ্যমতো কিছু যা পারি হাদিয়া আমি পাঠিয়ে দিব আপনার বাড়িতে। তো মহিলা কবিরাজ বলেন যে ঠিক আছে, এখন থেকে সাবধানে থাকবেন, যে সাতটা জিন ছিল ওরা ছেড়ে চলে গিয়েছে, ওরা খুবই বদনজর দিয়েছিল আপনাদের মাঝে। তো তখন মতিন মিয়াকে জানতে চেয়েছিল সেই মহিলা কবিরাজের কাছ থেকে যে কিভাবে বা কেন সেই জিনগুলো আমার ছেলের উপর, আমার পরিবারের উপর বদনজর দিছিল। তো তখন নাকি মহিলা কবিরাজ বলেন যে ঠিক আছে, এটা খুবই গোপনীয় বিষয় এবং এই বিষয়ে আপনার না জানলেও হতো, তবুও যেহেতু আপনি জানতে চাচ্ছেন আপনাদের পারিবারিক রিলেটেড বিষয়, তাহলে আমি বলতে চাই। তো তখন মহিলা কবিরাজ নাকি বলে যে আপনি যখন নতুন নৌকা দিয়ে বিলের মাছ বরাবর আপনি নৌকা চালাচ্ছেন বারবার, তো তখন নাকি ওই বিলের পানিতে, গভীর পানিতে নাকি তখন সেই জিনদের মধ্য থেকে যে একজন প্রবীণ জিন যে ছিল, বয়স্ক, তাদের লিডার, সেই সেই বদজিন, ওগুলো সবগুলোই বদজিন, তারা শয়তানের পূজারী, ওই তারা নাকি মানে মানুষের কিভাবে ক্ষতি করতে হয় এবং কালো জাদুর মাধ্যমে, বিভিন্ন কবিরাজ কালো জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করার চেষ্টা করলে এই টাইপের বা এই জিনগুলোই নাকি মানুষকে ক্ষতি করার জন্য যায়। তো ওই টাইপের জিন নাকি তখন ওই বিলের পানির গভীরে তারা ছিল তখন সেখানে। তো তুমি যখন আপনি যখন আপনার নৌকা নিয়ে নৌকার বৈঠা বারবার জোরে জোরে নাচাচ্ছিলেন, সেখানে থাকা সেই প্রবীণ জিন নাকি তিনি বিরক্ত হয়ে যান, তো সে বিরক্ত হয়ে যাওয়ার কারণে আপনাদের উপর ক্রোধ জন্মানোর কারণে তারা এইভাবে আপনাদের ক্ষতি করার চেষ্টা করে। তো এখন থেকে সাবধানে থাকবেন, যেখানেই বের হবেন আল্লাহর নাম নিয়ে আয়াতুল কুরসি পরে, দোয়াতুল পরে নিজের বুকে ফু দিয়ে তারপর বের হবেন, আল্লাহর রহমতে আর কোনো ধরনের সমস্যা হবে না। তো এই কথাগুলো ভালোভাবে বুঝিয়ে দেয় সেই মহিলা কবিরাজ। তো মতিন মিয়ার জীবনের এই প্রথম এই ঘটনাটা ছিল, তিনি মাছ ধরতে গিয়ে এই টাইপের সমস্যায় তিনি পড়েছিলেন। তো মহিলা কবিরাজের কাছ থেকে এই বিষয়টা জেনে তিনি খুবই ভয় পেয়ে যান এবং তিনি মনে মনে ভাবেন যে যদি আবারও আমি বিলের পানিতে মাছ ধরতে যাই, এইভাবে যদি আবারও আমি কোনো খারাপ জিনের খপ্পরে পড়ি, তাহলে আমার পরিবারের আবারও ক্ষতি হতে পারে, আমার নিজেরও কত ক্ষতি হতে পারে, তার ছেলে, তার ছোট ছেলে যে প্রাণে বেঁচে ফিরেছে এটাই তার কাছে অনেক বেশি, সে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া সে জ্ঞাপন করতেছে, শুকরিয়া আদায় করতেছে। এর কারণেই মতিন মিয়া তার যে মাছ ধরার যে নেশাটা ছিল, সে মাছ ধরার নেশা সে ছেড়ে দেয় এবং সে বলে যে না, আমি আর কখনোই বিলেতে বা নদীতে যাই হোক আমি মাছ ধরতে যাব না। তো এরপর থেকে তার নাকি কিছু বেশ কৃষি জমি ছিল, সেই কৃষি জমিতে সে চাষাবাদ করেই জীবনযাপন করছিল। তো এই ঘটনাটা ঘটেছিল বললাম তো প্রথম দিকে, যে 2009 সালের দিকের ঘটনা। তো 2009 সালের পরে পরবর্তীতে তিনি বাকি সময়টুকু তিনি ওনার যে জমিগুলো ছিল সেই জমিগুলোতে তিনি চাষাবাদ করেই এখনো পর্যন্ত তিনি চাষাবাদ করে, ওই চাষাবাদ করে যে তিনি অর্থ উপার্জন করেন সেগুলো দিয়ে তার ফ্যামিলি চলছে। অবশ্য ওনার বড় ছেলে বিদেশে থাকে, ছোট ছেলেও বেশ বড় হয়ে গিয়েছে এবং সে একটা দোকানে কর্মচারী হিসেবে কাজ করে, তো তাদের পরিবার ভালোভাবেই চলে যায়। মতিন মিয়া আরো একটি ছোট ঘটনার কথা বলেন, যে ঘটনাটি ঘটেছিল তারই পরিচিত এক জেলের সাথে। তো তিনি তখন মাছ ধরার কাজটা ছেড়ে দিয়েছিলেন, তো 2015 কি 16 সালের কথা, ওই সময়টাতে তার পরিচিত যে জেলে ছিল ওনার সাথে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল। সেও প্রতিনিয়ত বিলে বিভিন্ন ছোট ছোট হাওরে বা নদীতে সে মাছ ধরতে যেত। তো এমন একটা সময় নাকি সে সন্ধ্যার সময় একদিন হঠাৎ করে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, অর্থাৎ সে বিকেলবেলা বেরিয়েছিল, সন্ধ্যার সময় সে বলেছিল যে বাড়িতে ফিরে আসবে, কিন্তু আর তাকে পাওয়া যাচ্ছিল না। পুরো মহল্লায় পুরো পাড়ায় হৈহুল্লোড় লেগে যায়, সে আর ফিরে আসে না। তো সারা রাত তার জন্য অপেক্ষা করা হয়, গ্রামের যে অন্যান্য জেলেরা ছিল তারাও পর্যন্ত লাইট নিয়ে তারা টর্চ লাইট হাতে নিয়ে খুঁজেছে বিলের আশপাশ নদীর এপাশ ওপাশ, ভালো করে তারা খুঁজেছে, কিন্তু তারা কোনোভাবেই খুঁজে পায়নি তাকে। তো পরদিন অর্থাৎ ওই দিন রাত পার হওয়ার পরের দিন তাকে খুঁজে পাওয়া যায়। তো এমন একটা অবস্থায় মানে ওই যে বিলের একদম শেষে একটা খাড়ির মতো অংশ ছিল, খাড়ি বলতে কি যে ছোট ছোট গর্ত থাকে না, ওই গর্তে এসে মাছ জমা হয়, ওইরকম একটা গর্তের মধ্যে তার নাকি মৃতদেহ পাওয়া যায়। এবং মৃতদেহটা একটু এরকম অদ্ভুত টাইপের ছিল, মনে হচ্ছিল পুরো শরীরে আঁচড়ের দাগ আর মাছের আঁশ যেরকম থাকে না, এরকম মাছের আঁশ তার পুরো শরীরের মধ্যে অল্প অল্প করে লেগেছিল। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছিল, তার পুরো শরীরে ওই যে আঁচড়ের দাগ ছিল এবং জিব্বা, তার যে জিব্বাটা ছিল ওই জিব্বাটা নাকি নাই, একদম ভেতর থেকে কাটা, এই জিনিসটা নাকি এইভাবে নাকি তার লাশ পাওয়া গিয়েছিল। তো ওই মহল্লায় তখন একদম হৈহুল্লোড় লেগে যায়, সবাই আতঙ্কিত হয়ে যায়। পরবর্তীতে পুলিশ এসে পুলিশকে খবর দেওয়া হলে নাকি তার লাশ নিয়ে যাওয়া হয়। তো পরবর্তীতে পুলিশ অনেক তদন্ত করে ওই গ্রামে, কিন্তু কোনোভাবেই কোনো প্রমাণ পাওয়া যায় না। গ্রামের বেশিরভাগ লোকেরাই মনে করত যে এটা বদজিনের নজরে জিনিসটা হয়েছিল, খুবই খারাপভাবে হয়তো তার মৃত্যুটা হয়েছিল। এই বিষয়েও মতিন মিয়া বলেছিল যে তার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু ছিল ওই জেলে, তার সাথে সে যখন আগে থেকে শুরু থেকে মাছ ধরত, তার সাথে ওই জেলে প্রতিনিয়ত তার সাথে মাছ ধরতে যেত। তো এই ছিল মতিন মিয়ার কাছ থেকে সংগ্রহ করা ঘটনা, মতিন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা অন্তর্গত একটি গ্রামে। তো সেখান থেকে এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে। তো প্রিয় লিসেনার্স, আপনারা যদি আপনাদের সংগ্রহে থাকা এরকম কোনো ঘটনা আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা সেই ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন ভৌতিকতার ইমেল অ্যাড্রেসে। বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।